Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আরও একটা স্টুডিও সেশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লাগবে আপনাদের। প্রথমে একটা ইমেল দিয়ে শুরু করতে চাই এবং ইমেলটা পড়তে গিয়ে আমার ভালো লেগেছে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম লিসেনার্স এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার নাম ইমন, আমি বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে বসবাস করছি। এখানকার একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি। আমি বেশ আগে থেকেই ভূত এফএম এর সাথে ছিলাম, তারপর ভূত এফএম শেষ হল, ভূত ডট কম এর শুরু হল, এখনও ভূত ডট কম এর সাথেই আছি। যদিও পড়াশোনা বা কাজের ব্যস্ততার কারণে লাইভ এপিসোডগুলো শোনা হয় না, তবুও ইউটিউব থেকে যতটুকু সম্ভব সুযোগ পেলেই শোনার চেষ্টা করি। ভূত ডট কম এ পাঠানো এটাই আমার প্রথম ঘটনা। লেখার ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, লেখার ক্ষেত্রে আমি যথেষ্ট অভিজ্ঞ নই। তাছাড়া যখন আমি ঘটনাটি শুনেছিলাম তখন এটি কিছুটা এলোমেলো ছিল, তাই আমি ঘটনাটি যতটুকু সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করছি। ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনার মুখে ঘটনাটি শুনতে আমি খুবই ইচ্ছুক। সম্ভব হলে ঘটনাটি ইউটিউবে প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন যে ঘটনাটি লিখছি তা আমার এক জিম্বাবুয়ের বন্ধুর কাছ থেকে শোনা। আমরা একই সাথে আমাদের ইউনিভার্সিটি থেকে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করেছি। ওর নাম নর্তবি, সে তার রুমমেটের কাছ থেকে ঘটনাটি কালেক্ট করেছে। ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকাকালীন রাশিয়ান ভাষা ঠিক মতো না জানার কারণে যখন সে তার রুমমেটের কাছ থেকে ঘটনাটি শুনেছিল তখন তার জন্য ট্রান্সলেট করা ছিল বেশ কষ্টকর। তারপরে সে যতটুকু বুঝেছে সেভাবেই সে ইংরেজিতে আমাকে বলেছে। তার রুমমেটের নাম কারেল পাভলোভ। ঘটনার শুরু এখান থেকেই। আমার নাম আন্তন মোরোজভ, আমার বয়স এখন 33। বর্তমানে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ঘটনাটি আজ থেকে 16 বছর আগের, 2010 সালের কথা, যখন আমার বয়স ছিল 19। সেই বয়সে আমি এবং আমার পুরো পরিবার এমন এক সত্তার সম্মুখীন হয়েছিলাম যা সে সময় আমাদের সবাইকে থামিয়ে দিয়েছিল। সেই সময় আমাদের শুধু একটাই চাওয়া ছিল ঈশ্বরের কাছে, তা হল মুক্তি। আমি চাইতাম নিজের বড় ভাই স্বাভাবিক হোক, আর আমার বাবা মা চাইতেন তার বড় সন্তানের সুস্থতা। এখনো মাঝে মাঝে স্বপ্নে চলে যাই সেই সময়ে যা আমি কখনোই চাই না। হয়তো সেই সময়ের স্বপ্নগুলো আমার চোখেই বেশি ভেসে ওঠে, তার কারণ আমি বর্তমানে সেই সময়ের প্রত্যক্ষদর্শী। আমি এখনো মাঝে মাঝে চোখ বন্ধ করলেই ফিরে যাই অরিয়াল অঞ্চলের মিখাইল ভস্কি গ্রামের সেই ছোট্ট কাঠের চার্চে, যেখানে আমার বড় ভাই দিমিত্রির শরীর থেকে এক শরীরের সত্তাকে বের করতে গিয়ে ফাদার ভ্লাদিমির নিজের জীবন দিয়েছিলেন। সেই দিনগুলোর পর থেকে আমি বিশ্বাস করি যে আমাদের পৃথিবী শুধু আমাদের জন্য নয়, আরও কিছু আছে এখানে, কিছু অদৃশ্য, কিছু ব্যাখ্যাতীত, আর তারা কখনো আমাদের ভেতরে ঢুকে পড়ে, আমাদের একাকিত্বকে ব্যবহার করে, দুর্বলতাকে ব্যবহার করে, আমাদের অবিশ্বাসকে নিজের শক্তি মনে করে। 2010 সালের জানুয়ারি, অরিল অঞ্চলের ছোট্ট একটি শহর, বাইরে বরফ পড়ছে, আমাদের বাড়ির জানালার কাছে কুয়াশা জমে আছে, ভেতরে উনুন জ্বলছে। আমার বড় ভাই দিমিত্রি 22 বছর বয়সী, শক্তিশালী যুবক, ফ্যাক্টরিতে কাজ করে, বন্ধু বান্ধবে ঘেরা, খুবই পরিশ্রমী এবং বিচক্ষণ। তবে কয়েকদিন যাবৎ আমি এবং আমার পুরো পরিবার লক্ষ্য করছি তার চলা ফেরার গতি খুব ধীর হয়ে গেছে। আগের মতো বন্ধু বান্ধবদের সাথে মিশছে না, মন দিয়ে কাজ করছে না, বাসায় কারোর সাথে তেমন কথা বলছে না, একসাথে খাবার খাচ্ছে না। আমরা কখনোই তার মধ্যে এমন কিছু আগে দেখিনি, যদিও আমরা ব্যাপারটিকে এতটা গুরুত্ব দেইনি। হয়তো ভেবেছিলাম ওর গার্লফ্রেন্ডের সাথে ওর কোনো কারণে ঝামেলা হয়েছে, যদিও এর আগেও আমরা যা ভেবেছিলাম তা হয়েছে, তবে ওকে কখনো এভাবে পরিবারের সাথে কথা কম বলতে দেখা যায়নি, কারণ ও ছিল খুবই দায়িত্ববান। ও সবসময় সবাইকে তার প্রাপ্য সময়টা দিত, কারোর সাথে কাউকে মেলাত না। একদিন রাতে সে বিছানায় শুয়ে আছে, আমার পাশের বিছানায়, রাত আনুমানিক 2টা। ওয়াশরুমে যাওয়ার জন্য আমাদের ঘুম ভাঙে, আমি ঘুম থেকে উঠে দেখি দিমিত্রি বিছানায় বসে আছে। তার চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য। ওর ঠোঁট নড়ছে, যেন ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে কিছু একটা পড়ছে। আমি ফিসফিস করে বললাম, দিমিত্রি কি হলো? সে আমার দিকে তাকালো। আমি দেখলাম তার চোখ জলজল করছে এবং খুবই ঘোলা, যেমনটা মানুষের চোখের পানি বের না হয়ে চোখে জমে থাকলে দেখায়। এক অদ্ভুত শূন্যতা আমি দেখেছিলাম। আমি আবারও জিজ্ঞেস করলাম, কি হলো দিমিত্রি? সে খুবই ভয়ার্ত সুরে আমাকে বলল, ভাই কেউ আমার কানে কানে কথা বলছে, আমার দুই কানে একত্রে বাজছে একই কথা, একটা আগে শুনতে পাচ্ছি পরপরই আর একটা। আমি অবাক হয়ে বললাম, কে? দিমিত্রি বলল, ও বলে ওর নাম ক্লাব, ও বলে ও আমার ভেতরে আছে। আমি হাসার চেষ্টা করলাম, তারপর নিজেকে সামনে নিয়ে বললাম, তোমার কল্পনা ভাই, তুমি কোনো খারাপ স্বপ্ন দেখছো, ঘুমিয়ে পড়ো। ও আমার থেকে চোখ সরিয়ে মাথা ঝুঁকিয়ে নিচে তাকালো। আমি ওয়াশরুমে গেলাম, ফিরে এসে দেখলাম সে সেভাবেই আছে। আমি আবার তাকে বললাম, দিমিত্রি শুয়ে পড়ো। পরক্ষণেই ও আমার দিকে মাথা তুলে তাকালো। তারপর আমি যা দেখলাম এবং শুনলাম তাতে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি দেখলাম তার চোখ পুরোপুরি কালো, সেখানে চোখের কোনো সাদা অংশ নেই, ওর পুরো চোখই কালো। দিমিত্রি আমার দিকে তাকিয়ে খুবই ভারী কর্কশ কণ্ঠে বলল,
কল্পনা করছে না, আমি সত্য।
আমি আমার জীবনে এত বাজে কণ্ঠ কখনো শুনিনি। কোনো কিছু না দেখেও শুধু কণ্ঠ শুনেও যে ভয় পাওয়া যায়, প্রথমবারের মতো উপলব্ধি করলাম। আমি ভয়ে স্থির হয়ে গেলাম। আমি ভাবছিলাম, আমি কি ঠিক দেখছি, শুনছি ঠিক, নাকি আমি নিজেই কল্পনা করছি? দিমিত্রি আবার স্বাভাবিক হয়ে গেল। সে বলল, আন্তন আমি কি কিছু বললাম? আমি বললাম, তুমি বললে আমি সত্য। সাথে সাথে দিমিত্রি কাঁদতে শুরু করলো। সে বলল, ভাই ও আমার ভেতরে কথা বলে, ও আমাকে ছাড়তে চায় না। বিশ্বাস করুন, আমার যতটুকু মনে পড়ে এই প্রথম আমি দিমিত্রিকে কাঁদতে দেখেছিলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তোমার সাথে কথা বলে আর কেই বা তোমাকে ছাড়তে চায় না, কি বলছো এসব? সে বলল, ক্লাব। আমি বললাম, কে ক্লাব? দিমিত্রি বলল, আমি জানি না, আমি শুধু বুঝতে পারি আর শুনতে পারি যে সে আমার মধ্যে আছে, কথা বলে, বিশ্বাস করো ভাই। সে সময় আমার কি করা উচিত আমি বুঝিনি। সেই রাত থেকে শুরু, তারপর প্রতিদিন ওই কণ্ঠ আরো স্পষ্ট হতে লাগলো। দিমিত্রি নিজের সাথে কথা বলতো দুটো ভিন্ন কণ্ঠে, একটা তার নিজের আর একটা অশরীরীর। আমি ভয় পেতে লাগলাম। আমি দিমিত্রির সাথে এক রুমে ঘুমাতাম। প্রথমে আমার পরিবারটাকে ব্যাপারটা না জানলেও যখন আমি ভয়ে দিমিত্রির সাথে ঘুমাতে চাইলাম না, তখন পরিবার জানতে পারে, যদিও তারা ভেবেছিল এটা দিমিত্রির মানসিক অসুস্থতা। ডাক্তার সবকিছু চেক করে বললেন সিজোফ্রেনিয়া। তাকে বিভিন্ন ওষুধ খেতে দেয়া হল, কিন্তু তাতে কোনো কাজ হল না। দিনকে দিন এই সমস্যা বাড়তে লাগলো। তারপর মা একদিন তার আত্মীয়ের সাথে যোগাযোগ করলেন। অতঃপর আত্মীয়ের সুপারিশে তাকে নিয়ে যাওয়া হল এক ওকুলটিস্টের কাছে। গুপ্তবিদ্যা জানে এমন ব্যক্তি। সেই ব্যক্তি দিমিত্রিকে ভালো করে পর্যবেক্ষণ করল এবং একটু পর কিছু মন্ত্র পড়ল, কিছু আচার করল, কিন্তু তাকে দেখে যতটুকু বুঝতে পারলাম কাজ হচ্ছিল না। ওকুলটিস্ট আমাদের বললেন, আশা করি এখন সব ঠিক হয়ে যাবে, ওকে বাড়ি নিয়ে যান। তারপর আমরা বাড়ি ফিরে এলাম, কিন্তু সেদিনের পর থেকে দিমিত্রির অবস্থা আরো খারাপ হতে লাগলো। প্রতিদিন রাতে দিমিত্রি প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতে লাগলো। দিমিত্রি তার দুই হাত দিয়ে দুই কান খুব জোরে টানতে থাকে আর বলতে থাকে, আমাকে কিছু বলো না, আমি শুনতে চাই না। সে তার মাথা দিয়ে দেয়ালে আঘাত করতে থাকে, আমাকে বলে তুমি বের হও। তারপর একদিন রাতে আমরা শুনলাম দিমিত্রি চিৎকার করছে। আমরা বুঝতে পারলাম ওকুলটিস্ট আসলে কিছুই করতে পারেনি, অশরীরীকে সে আরো উস্কে দিয়েছে, তাই হয়তো দিমিত্রি আরো খারাপভাবে প্রভাবিত হয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম পুরোহিতের সাহায্য নেব। পরদিন থেকে আমরা স্থানীয় পুরোহিতদের খোঁজ করতে লাগলাম। অনেকেই আসল। আমার ভাইয়ের অবস্থা দেখে এবং হুমকি ধামকি পেয়ে সাহস পেল না। আবার কেউ বলল, আমরা এক্সোসিজম করি না। কেউ বলল, এটা গির্জার কাজ নয়। শেষে এক পরিচিত জন বলল, মিখাইল বুস্কি গ্রামে ফাদার ভ্লাদিমির নামে একজন পুরোহিত আছেন, তিনি 1996 সাল থেকে সব কাজ করেন, তার কাছে যেতে। আমরা 7 জানুয়ারি সকালে মিখাইল বুস্কি গ্রামে সেই চার্চে গেলাম। চার্চটা ছিল ছোট, কাঠের তৈরি, ভেতরে মোমবাতি, আলো, ধূপের গন্ধ। একজন লোক আসলেন, তার নাম ফাদার ভ্লাদিমির। তার বয়স তখন আনুমানিক 60 থেকে 70, লম্বা রুশো চুল, ধূসর দাড়ি, মুখে বড় একটা ক্রুশ। তিনি আমাদের দেখে থমকে দাঁড়ালেন। তিনি দিমিত্রির দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এই ছেলেটার ভেতরে একটা উপস্থিতি আছে, আমি দেখতে পাচ্ছি। মা শুনেই কাঁদতে লাগলেন। বাবা বললেন, আপনি কি কোনোভাবে সাহায্য করতে পারেন? ফাদার বললেন, করতে পারি, কিন্তু সেটা সহজ হবে না। আমি উপলব্ধি করতে পারছি আত্মাটা খুবই শক্তিশালী। আমি শীঘ্রই আপনাদের সাথে দেখা করব, একটু সময় দিন। আমি জিজ্ঞাসা করলাম, কি ধরনের উপস্থিতি? ফাদার আমার দিকে তাকিয়ে বললেন, এটা একা নয়, একাধিক। কিন্তু একটা প্রধান আছে, সে অনেক পুরনো। আমি বললাম, এখন আমরা কি করতে পারি? ফাদার বললেন, প্রার্থনা করো। 8 জানুয়ারির সকালে ফাদার ভ্লাদিমির আমাদের কল করলেন এবং বললেন দিমিত্রিকে তার কাছে নিয়ে যেতে। সকাল 10টা নাগাদ আমরা চার্চে পৌঁছে গেলাম। ফাদার আমাদের বললেন, শুধু আন্তন ভেতরে থাকবে, বাকিরা সবাই বাইরে অপেক্ষা করো। আমি রাজি হলাম। তারপর আমি আর ফাদার মিলে দিমিত্রিকে নিয়ে গেলাম ভেতরে। চার্চের ভেতরটা ছিল অন্ধকার, শুধু কয়েকটা মোমবাতি জ্বলছিল। ফাদার দিমিত্রিকে একটি চেয়ারে বসালেন। তারপর আমাকে বললেন, দিমিত্রি যদি উত্তেজিত হয়ে যায় তখন আমি যেন তাকে শক্ত করে ধরি। আমি তখনই খুব ভয়ে ছিলাম, কারণ আমি এর আগে কখনো এমন অবস্থার সম্মুখীন হইনি। ফাদার ভ্লাদিমির আমাকে আশ্বস্ত করলেন, বললেন, ভয় পেও না, এটা ঈশ্বরের ঘর, এখানে সবসময় ভালোই হয়। তারপর প্রার্থনা শুরু হল। প্রথম 15 মিনিট কিছুই হল না, সব ঠিকঠাক। দিমিত্রি চুপচাপ বসেছিল, কিন্তু ফাদার যখন স্পিরিট অফ ডেথ নামটা উচ্চারণ করলেন, দিমিত্রির শরীর কেঁপে উঠল, তার চোখ ঘুরে গেল, তার মুখ বিকৃত হল। তারপর তার গলা থেকে বেরোল এক অমানবিক কণ্ঠ, ভারী, গভীর, যেন কোনো শতাব্দী প্রাচীন সত্তা কথা বলছে। কেউ একজন বলছে, তুমি কি আমাকে ডাকছ? ফাদার বললেন, আমি ফাদার ভ্লাদিমির, এই চার্চের সেবক। আমি তোমাকে এই ছেলেটার শরীর থেকে বেরিয়ে যেতে বলছি। বেরিয়ে যেতে? কে তুমি যে আমাকে বেরিয়ে যেতে বলছ? যিশুর নামে আমি তোমাকে আদেশ করছি, তোমার নাম বলো। আমার নাম? আমার নাম ভুলে গেছে মানুষ, কিন্তু তুমি জানতে চাও আমার নাম? ক্লাব। ক্লাব? ক্লাব তুমি কি চাও? আমি চাই এই ছেলেটা আমার হয়ে যাক। এই মুহূর্তে দিমিত্রি আবার নিজের কণ্ঠে চিৎকার করে উঠল। সে বলল, ভাই আমাকে বাঁচান, ও আমার মাথার ভেতর কি যেন করছে। আমি এগিয়ে যেতে চাইলাম, ফাদার আমাকে থামালেন। ফাদার আবারও বললেন, গ্লাব, তুমি কি জানো এই ছেলেটাকে? পরক্ষণেই আবার সেই ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল, জানি, তার নাম দিমিত্রি, সব জানি। তার মা অসুস্থ, তার ছোট ভাই অন্তন এখন দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। আমি থমকে দাঁড়ালাম। আত্মা আমার সম্পর্কেও জানে? ফাদার বললেন, কেন তুমি তাকে বেছে নিলে? কারণ সে অবিশ্বাসী ছিল। তুমি কখনো কারো ভেতরে থাকার অধিকার রাখনি তাই বলে? কারো ভেতরে থাকার অধিকার ঈশ্বর তোমাকে দেয়নি, তোমার ঈশ্বর আমাকে কি অধিকার দেবে? ফাদার ক্রোশ উঁচিয়ে বললেন, ঈশ্বর সবার মাঝে বিদ্যমান, কেউ ঈশ্বরের ধরা ছোঁয়ার বাইরে নয়। তুমি পারবে না, আমি অনেক পুরনো। তুমি কে? নিছক রক্ত মাংসের এক মানুষ। এইভাবে চলতে লাগলো ঘন্টার পর ঘন্টা। ফাদার প্রার্থনা করছেন, আত্মা প্রতিরোধ করছে, আমি যেই ধরতে যাব ফাদার আমাকে বাধা দিচ্ছেন, বলছেন যেও না। তারপর পুরো 5 ঘন্টা 30 মিনিট কেটে গেল। শেষে দিমিত্রি একটু দুর্বল হল এবং জ্ঞান হারালো। ফাদার ভীষণ ক্লান্ত, ঘেমে গেছেন তিনি। তিনি আমাকে কাছে ডেকে বললেন, হাহাজ এই পর্যন্তই, কিন্তু এটা শেষ হল না, আত্মাটা আছে, ও আরো শক্তিশালী হয়ে ফিরবে। তারপর আমরা দিমিত্রিকে নিয়ে বাড়ি ফিরে এলাম। 1 সপ্তাহ কেটে গেল। এর মধ্যে দিমিত্রির অবস্থা আরো খারাপ হল, তার চোখ সবসময় কালো থাকত। পরবর্তীতে ফাদারের সাথে যোগাযোগ করে 1 সপ্তাহ পরে আবার আমরা গেলাম সেই চার্চে। দিমিত্রিকে আবার চেয়ারে বসানো হল, আমি এবং ফাদার ছাড়া বাকিরা চার্চের বাইরে। ফাদার প্রার্থনা শুরু করলেন, গ্লাভ আরো উগ্র এবার, পুরো পাত্রী ফিরে এসেছিস, আমি তোমার শক্তি বুঝি, কিন্তু আমি ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করি, ঈশ্বর সেটা অনেক দূরে। ফাদার চুপ করলেন, তার চোখে জল। তিনি বললেন, আমি জানি তুমি পুরনো, কিন্তু আমি জানি ভালো শেষ পর্যন্ত যেতে, ভালো তাহলে তোমার চার্চে সবাই ভালো, বাঁচাও তাকে, দেখি পারো কিনা। দিমিত্রি এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালো, আমি তাকে ধরলাম, সে আমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। দিমিত্রি চার্চের সামনের টেবিল উল্টে দিল, ক্রুশ পড়ে গেল। ফাদার চিৎকার করে বললেন, প্রভু আমাকে শক্তি দাও। দিমিত্রি আবার নিজের কণ্ঠে চিৎকার করে বলল, ভাই ও বলছে আমি মরব, ও বলছে আজ রাতেই। আমি চিৎকার করে বললাম, ফাদার কি করব। ফাদার বললেন, আন্তন প্রার্থনা করো, এছাড়া কিছু করার নেই। আমি হাঁটু গেড়ে প্রার্থনা করতে লাগলাম। প্রায় 6 ঘন্টা যাবত এই অবস্থা চলল। শেষে দিমিত্রি আবার দুর্বল হল, কিন্তু এবার ফাদার বললেন, আমি আত্মাকে একা বের করতে পারছি না, আমার আরো সাহায্যের দরকার। তারপর আমাকে একটু আড়ালে নিয়ে বললেন, আন্তন এখন অনেক কিছু বাকি, বাসায় যাওয়ার পর চেষ্টা করো খাবারের সাথে ঘুমের ওষুধ দিতে, যাতে সে ঘুমিয়ে যায়। আমি আজই একজনের সাথে যোগাযোগ করব, দেখি কারো যদি সাহায্য পাই। আমি কেঁদে কেঁদে বললাম, ফাদার আর কত, কিভাবে এ থেকে মুক্তি পাব। ফাদার বললেন, ধৈর্য ধরো। ফাদার ডায়োসিসের সাথে যোগাযোগ করে আরো 2 জন পুরোহিত আনলেন, একজন ফাদার আলিস্কি আর একজন ফাদার নিকোলাই। পরদিন আমরা দিমিত্রিকে নিয়ে চার্চে গেলাম। আমাদের ফাদার ব্লাদিমির একা নন। আমি সত্যি এবার আশ্বস্ত হলাম, হয়তো আজ এর সমাপ্তি হবেই। দিমিত্রিকে বসানো হল। এরপর তারা দিমিত্রির 3 কোণে 3 জন দাঁড়ালেন। 3 কোণে দাঁড়িয়ে 3 জন মিলে প্রার্থনা করতে লাগলেন। পুরো চার্চ ধূপের ধোঁয়ায় ভরে গেল। দিমিত্রি তাদের 3 জনকে দেখে হাসল। দিমিত্রির ভেতরে থাকা আত্মা বলে উঠল, এবার 3 জন। ফাদার নিকোলাই বললেন, তুমি চিরন্তন নও, তুমি পাপী আত্মা। সে বলে উঠল, আমি কাউকে পাপ করাই না, আমি কাউকে খারাপ করাই না, আমি শুধু শূন্যতা পূরণ করি। ফাদার ভ্লাদিমির বললেন, আমরা তোমাকে বের করব। আত্মা বললেন, ঠিক আছে করো। আমি দাঁড়িয়ে হাঁ করে শুধু দেখছিলাম, আমি কিছুই করতে পারছিলাম না, আমি এর কিছুই বুঝতে পারছিলাম না। পরবর্তীতে 3 জন পাদ্রি মিলে আরো জোরে প্রার্থনা করতে লাগলেন। আত্মা চিৎকার করতে লাগল, তোরা 3 জন, আমি একা। এটা বলার পরপরই দিমিত্রির শরীর বাতাসে ভেসে উঠল। ফাদাররা উঠে দাঁড়ালেন, দিমিত্রিকে শক্ত করে ধরলেন, এরপরে কিছু প্রার্থনা করলেন এবং দিমিত্রিকে দুর্বল করলেন। ফাদার ভ্লাদিমির বুঝলেন, গ্লাভের সাথে মোকাবেলা করা সহজ হবে না। এই রাতেও দিমিত্রির ভেতর থাকা গ্লাভ একটু দুর্বলই হল, কিন্তু পুরোহিত সবাই খুব ক্লান্ত। ফাদার ভ্লাদিমির বললেন, এই আত্মা একা নয়, তার সাথে আরো আছে। আমি জিজ্ঞেস করলাম, আরো? ফাদার বললেন, হ্যাঁ, দিমিত্রির শরীরে অনেকগুলো আত্মার উপস্থিতি। এই রাতে আমরা আর বাড়ি ফিরলাম না, ফাদারের কথায় চার্চে রাত কাটালাম। পরদিন ভোরে আনুমানিক 5টা ফাদার আসলেন এবং আমাকে ঘুম থেকে জাগালেন। সারা রাত বসে থাকতে থাকতে বেঞ্চেই ঘুমিয়ে গিয়েছিলাম। ফাদার বললেন, দিমিত্রিকে ঘুমের মধ্যেই সম্পূর্ণ সাদা চাদর দিয়ে মুড়িয়ে দিতে হবে। আমি চিন্তিত হয়ে পড়লাম। ফাদার আমার অবস্থা বুঝতে পেরে বললেন, চিন্তা করো না, ঈশ্বর আছেন। তারপর আমি আর ফাদার মিলে দিমিত্রিকে সাদা কাপড় পরালাম। আন্তন তখনও ঘুমাচ্ছিল একটি বড় টেবিলে। তারপর আমি আর তিনজন ফাদার মিলে দিমিত্রির শুয়ে থাকা টেবিলটি ক্রুশের সামনে রাখলাম। ফাদার অ্যালেক্সকে এবং ফাদার নিকোলাই দুটি ধূপ দিয়ে যিশুর ক্রুশের ঠিক উল্টো পাশে দাঁড়ালেন। আমি দিমিত্রির মাথার ডান পাশে দাঁড়িয়ে, এরপর ফাদার দিমিত্রির মাথা ডান পাশে ঘুরিয়ে দিমিত্রির কানের ভেতর সামান্য কিছু পবিত্র জল দিলেন। ফাদার ভ্লাদিমির আমাকে দরজার কাছে গিয়ে দাঁড়াতে বললেন। তারপর ফাদার ভ্লাদিমির প্রার্থনা শুরু করলেন, আর সাথে সাথে দিমিত্রি শোয়া থেকে উঠে দাঁড়িয়ে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, এইভাবে নিমিশের শোয়া থেকে দাঁড়ানো মানুষের পক্ষে সম্ভব না। মুহূর্তেই দিমিত্রি ওপর থেকে ফাদারের গলা টিপে ধরল। ফাদার অ্যালেক্সকে দৌড়ে এসে ধরলেন, কিন্তু দিমিত্রি আরো শক্ত করে ফাদারের গলা চেপে ধরল। দিমিত্রি বলল, দেখ তোদের নেতা মরে যাচ্ছে। ফাদার নিকোলাই ক্রুশ উঁচু করে বললেন, যিশুর নামে তাকে ছেড়ে দাও। দিমিত্রি তাকে ছেড়ে দিল। ফাদার ভ্লাদিমির পড়ে গেলেন, তিনি কাশতে লাগলেন। আমি দাঁড়িয়েছিলাম। দিমিত্রি চিৎকার করে বলছে, সময় হয়েছে তোদের সবগুলোকে শেষ করার। ফাদার প্রার্থনা করছিলেন। তারপর দিমিত্রি একটা সময় নীরব হয়ে হঠাৎ মেঝেতে পড়ে গেল। আমি দৌড়ে দিমিত্রির কাছে গেলাম, নিঃশ্বাস নেই। আমি চিৎকার করে বললাম, দিমিত্রি। ফাদার ভ্লাদিমির তার পাশে হাঁটু গেড়ে বসলেন, প্রার্থনা করছেন। একটু থেমে আমাকে বললেন, আন্তন সরে যাও, এটা মায়া। আমি সরে গেলাম। পাঁচ মিনিট পর দিমিত্রি আবার নিঃশ্বাস নিল, চোখ খুলল। দিমিত্রির চোখ সম্পূর্ণ কালো, সেই চোখ দেখলে জিকে অন্ধকারে হারিয়ে যাবে। দিমিত্রি শুয়ে থেকে ফিসফিস করে বলল, আমি চাইলেই তাকে নিতে পারতাম, কিন্তু আমি দেখতে চাই কত শক্তি। ফাদার ভ্লাদিমির উঠে দাঁড়ালেন, তার চোখে প্রচন্ড রাগ। তিনি বললেন, আমি ভয় পাই না, কারণ আমার সাথে ঈশ্বর আছেন। ফাদার ভ্লাদিমির চিৎকার করে বললেন, আজ শেষ করতেই হবে, আজ হয় তুমি থাকবে না হয় আমি। এটা বলে ফাদার ভ্লাদিমির ক্রুশ নিয়ে দিমিত্রির সামনে দাঁড়ালেন। তিনি ফাদার নিকোলা এবং অ্যালেক্সিকে বললেন, আমার সঙ্গে প্রার্থনা করো। ফাদার ভ্লাদিমির বললেন, গ্লাব, আমি জানি তুমি এখানে আছো, আমি জানি তুমি শক্তিশালী, কিন্তু আজ আমি তোমাকে বের করবই। তুমি অমর নও, তুমি নিকৃষ্ট আত্মা যে আটকে আছে। তখন সে বলে উঠল, আটকে আছে? আমি এই পৃথিবীতে আছি হাজার হাজার বছর ধরে, আমি আটকে নেই, আমি স্বাধীন। ফাদার বললেন, তাহলে কেন তুমি এই ছেলেটার ভেতরে ঢুকে আছো, আটকে আছো?
চুপ, কারণ আমি চাই
না। কারণ তুমি হারিয়েছো, তুমি শান্তি পাওনি, তুমি খুঁজছো কিন্তু খুঁজে পাওনি। দিমিত্রি গর্জন করে বলে উঠল, আমি হারাইনি, আমি কখনো হারাইনি। ফাদার ধীর স্বরে বললেন, তাহলে তুমি বেরিয়ে এসো, দেখাই যাক তুমি কতটা শক্তিশালী। ফাদার ভ্লাদিমির ফাদার নিকোলাই এবং অ্যালেক্সিকে বললেন, দ্রুত ধূপ ওর নাকের কাছে ধরো। তারা সেটাই করলেন। ফাদার ভ্লাদিমির তার ক্রুশের মালা দিমিত্রির গলায় ঝুলিয়ে দিলেন। সাথে সাথে দিমিত্রি চিৎকার করে উঠল। দিমিত্রির শরীর কাঁপতে লাগল। তার গলার মালাটি, অর্থাৎ ক্রুশের সেই মালাটি, আগুনের মতো লাল হয়ে গেছে। দিমিত্রির মুখ থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। ফাদার ভ্লাদিমির দিমিত্রির মাথায় হাত রেখে বললেন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি তোমাকে বিতাড়িত করছি। চার্চের ভেতর পুরো অন্ধকার হয়ে গেছে, সব মোমবাতি নিভে গেছে। চার্চের ভেতরের সব কিছু একদিক থেকে উড়ে আরেক দিকে গিয়ে পড়তে লাগলো। দিমিত্রি বলল,
হেই ফাদার, থাম, আমি যাব না।
ফাদার বললেন, আমি কোনো কিছুতে ভয় পাই না, যিশুর রক্তের নামে আমি তোমাকে আদেশ করছি, বেরিয়ে যাও। দিমিত্রির মুখ থেকে এত জোরে চিৎকারের আওয়াজ আসল যে চার্চের জানালার কাঁচ ভেঙে যাবার উপক্রম। দিমিত্রি বলতে থাকল, আমি হারিনি পাদ্রি, আমি হারিনি, তুই তোর জীবনের কাছে হেরে গেলি, তোর ঈশ্বর তোকে জেতাতে পারল না, তুই হেরে গেলি, আমি ফিরব, আমি ফিরব। ফাদাররা একসাথে প্রার্থনা করতে লাগলেন। তারপর দিমিত্রি কাঁপতে কাঁপতে এক বিকট চিৎকার করল, যেন হাজার শয়তান একসাথে চিৎকার করছে। দিমিত্রির মুখ থেকে কালো তরল বেরিয়ে এলো। তারপর সব কিছু নীরব। আমি কেঁদে ফেললাম। ফাদার ভ্লাদিমির পড়ে গেলেন, তার হাত যে হাতে ক্রুশ ধরেছিলেন সেই হাতের তালু আর আঙুলগুলো কালো হয়ে যাচ্ছিল, যেন আগুন ধরে গেছে। ফাদার ভ্লাদিমির অনেক কষ্টে বললেন,
কাছে এসো।
আমি তার পাশে হাঁটু গেড়ে বসলাম। তিনি আমার হাত ধরলেন, সেই কালো হাত, তার স্পর্শ ছিল ঠান্ডা বরফের মতো। ফাদার ভ্লাদিমির বললেন,
শোনো, আমি জিতেছি, কিন্তু এই জয়ের মূল্য দিতে হচ্ছে।
আমি বললাম, ফাদার, আপনি ঠিক হয়ে যাবেন, আমি অ্যাম্বুলেন্স ডাকছি। ফাদার ভ্লাদিমির বললেন,
না না না, সময় নেই আন্তন, আমি অনেক কিছু দেখেছি, অনেক আত্মা দেখেছি, কিন্তু এই আত্মাটা আলাদা, এটা শুধু ভয় দেখায় না, এটা বোঝায়, এটা যুক্তি দেয়, আর অপেক্ষা করে, যে অপেক্ষা করে সেই শেষ পর্যন্ত যেতে।
তিনি থামলেন, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আমি কাঁদতে লাগলাম। ফাদার ভ্লাদিমির বললেন,
দেখো আমার আঙুলগুলো কালো হয়ে যাচ্ছে, সে দাগগুলো প্রমাণ করে সে সত্যি ছিল।
আমি তার আঙুলগুলো দেখলাম। ফাদার ভ্লাদিমির ফিসফিস করে বললেন,
আমার একটা শেষ কথা, তুমি কি শুনবে?
হ্যাঁ ফাদার, বলুন।
আমার পরিবারকে বলবে আমাকে যেন চার্চের পাশে কবর দেয়, যেন আমি আত্মাদের দেখতে পারি।
ফাদার, আপনি কেন এই কাজ করলেন? কেন নিজের জীবন এইভাবে উৎসর্গ করে আমার ভাইকে বাঁচালেন?
কারণ এটাই আমার কাজ।
তিনি আমার হাত শক্ত করে চেপে ধরলেন। সেই কালো আঙুলগুলো আমার হাতে লেগে রইল।
আমার পরিবারকে বলবে আমি তাদের ভালোবাসি, আর দেমিত্রিকে বলবে সে যেন সুস্থ থাকে, প্রার্থনা করে সব সময়।
তারপর তিনি চোখ বন্ধ করলেন, তার নিঃশ্বাস থেমে গেল। ফাদার ভ্লাদিমির মারা গেলেন আমার কোলে মাথা রেখে। আমি কাঁদতে লাগলাম। চার্চের অন্য পুরোহিতরা আমার কাছে এলেন, তারা ফাদারের শরীর তুলে নিলেন, কিন্তু আমি তার হাতের দিকে তাকিয়ে রইলাম। তার শেষ কথা ছিল আমার কাছে। আমার কানে ফিসফিস করে সেই শেষ কথাগুলো আমি যে ভুলতে পারব না। তার পরিবারকে খবর দেয়া হল, তারা আসলেন। যদিও তারা খুব শোকের মধ্যে ছিল, তবুও তারা জানতেন ফাদার নিজের কাজটি করে গেছেন, তিনি আত্মাদের সাথে লড়াই করে গেছেন। আমরা ফাদারকে চার্চের পাশেই কবর দিলাম। আমি বললাম, ফাদার, আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন, আমার পরিবার আপনাকে কখনো ভুলবে না। কিছুদিন পর আমার ভাই দিমিত্রি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তারপর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আমি আজও প্রার্থনা করি যেন কখনো আমার পরিবারের ভেতর এমন অন্ধকার না নামে। ফাদারের শেষ কথা আরো ছিল, কিছু আত্মাকে বিতাড়িত করা যায়, কিন্তু তাদের ধ্বংস করা যায় না, তারা ফিরে আসে। আমি সেই কথা মনে রেখেছি। আমি প্রস্তুত থাকার চেষ্টা করি, প্রতিদিন প্রার্থনা করি, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি। আর ফাদার ভ্লাদিমির সাথে কালো আঙুলের সেই দাগ আমার চোখে সবসময় আটকে থাকে। আমি ভুলি না, আমি জানি না আত্মাটা কখনো ফিরবে কিনা, তবে আমরা প্রস্তুত আছি। দিমিত্রিও প্রতিনিয়ত প্রার্থনা করে। পরবর্তীতে আমাদের সেই বাড়িটা বিক্রি করে আমরা অন্যত্র চলে যাই। ফাদার নিকোলাই এবং আরিস্কির ব্যাপারেও আর খোঁজ নেওয়া হয়নি। হয়তো ঈশ্বরের দয়ায় তারাও যেখানে আছেন ভালোই আছেন। সবাইকে ধন্যবাদ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা এখন আমাদের অতিথিদের কাছে যাব। আপনারা সবাই জানেন যে স্টুডিও সেশনে আমাদের অতিথিরা উপস্থিত থাকেন। প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন আজম ভাই এবং তার সাথে আছেন ইসা ভাই। আমরা তাদের কাছ থেকে ঘটনা শুনব এবং তাদের ঘটনা শোনার মাধ্যমেই আমরা আজকের এই এপিসোডটিকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলতে চাই। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারাও আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে যখন আমরা এই প্রসঙ্গ বা এই ঘটনা নিয়ে কথা বলছি, ঠিক সেই মুহূর্তে বাইরে প্রচণ্ড বৃষ্টি। আমি জানি না যে বাংলাদেশের আর কোথায় এরকম বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি ঢাকার খবর বলতে পারি বৃষ্টি হচ্ছে। এবং আমার সামনে যিনি বসে আছেন, তিনি এর আগেও আপনাদের ঘটনা শুনিয়েছেন, আজকেও শোনাবেন এবং তার ঘটনায় যাব। তবে তার আগে তার পরিচয় জানতে চাইব। আপনি যদি একটু আপনার পরিচয়টা দিতেন, কারণ আপনাকে সবাই চেনে, তারপরেও তো দেখতে পাচ্ছেন, এই জন্য পরিচয়টা বারবার দিতে হয় আর কি।
থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। সবাই চিনে, ঠিক আছে। হ্যাঁ, আমি আজম হোসেন। আমি এর আগেও স্টোরি শেয়ার করেছি আর আমার খুবই ইচ্ছে ছিল আর কি যে আপনার সাথে আমি একটা স্টোরি শেয়ার করব একদম সরাসরি।
সেটা আমার কাছে, মানে আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু আপনি ঠিক যেভাবে এসেছেন সেটা আমি সবাইকে বলতে চাই। আসলে মানে আমরা স্টুডিও থেকে যখন আপনাকে জানালাম যে আমরা একসাথে শো করতে চাই, আপনি তখন রাজবাড়িতে আপনার একটা পারিবারিক বিপর্যয়ের মধ্যে, এবং যখন কিনা ওয়ার্ল্ড কাপের খুব ভাইটাল একটা ম্যাচ চলছে, এবং সেই সময় পারিবারিক বিপর্যয় হয়ে যাওয়াটা একটা খুব, মানে কেমন যেন, মানে খুব অসহায় লাগে ওই মুহূর্তে। সবাই ব্যস্ত, এর মাঝখানে হঠাৎ করে যখন কোনো বিপর্যয় আসে তখন সত্যি অসহায় লাগে। কিন্তু যখন আপনাকে নাভিদ যখন জানালেন যে ভাই আসবেন কিনা, আপনি সঙ্গে সঙ্গে বললেন যে আপনি আসবেন, তো এই জন্য আমি আমার পক্ষ থেকে, নাভিদের পক্ষ থেকে, দুজনের পক্ষ থেকেই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার পরিবার শোক কাটিয়ে উঠুক। এবং আপনার চাচার কথা আপনি বললেন, তিনি আপনাদের ছেড়ে চলে গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার আত্মার শান্তি কামনা করছি। আমরা আজকে যে ঘটনায় যাব, হ্যাঁ, এই স্টোরিটা আপনি তো, মানে আপনাকে আসলে আমরা দেখাতে পারছি না, কিন্তু আমরা ডেফিনেটলি আপনার সাথে আমার আজকের এই আলোচনা বা এই যে আজকের যে অংশটা আমরা একসাথে করছি সেটা নিশ্চয়ই ছবি যাবে ফেসবুকে, এবং সেই ছবিতে আপনাকে অনেকেই চিনতে পারবেন, কারণ আপনি বাংলাদেশের একজন নিউজ প্রেজেন্টারও এবং অনেকে আপনাকে হয়তো আপনার মুখ চেনেন। তো আজকে আমরা যে ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে, সেই ঘটনাটা আপনি আসলে কোথায় এক্সপিরিয়েন্স করেছেন বা কিভাবে আপনি কালেক্ট করলেন, যদি আমাদের একটু বলতেন।
ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঘটনায় যাওয়ার আগে আপনার কাছে কিছু কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে আপনি তো আসলে আমাদের স্মৃতির সাথে মিশে আছেন, মানে আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন থেকেই, মানে স্কুল লাইফ থেকেই আর কি আপনাকে শোনা হতো। তো আজকে আমি যখন আসছিলাম, তার আগে অফিসে আমার কিছু কলিগস যারা ছিল আর কি, যারা আপনাকে শুনতো একটা টাইমে, তো তাদেরকে বললাম আজকে আমি রাসেল ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। এই প্রথম আমার, মানে আমি বলবো যে আমার সৌভাগ্য যে ভাইয়ের সাথে আমার দেখা হচ্ছে আর কি। তো ওরা বললো যে ভাইয়া, তাহলে আপনি কিছু আমাদের পক্ষ থেকে কিছু প্রশ্নের অ্যান্সার আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, ঠিক আছে। এখন প্রথম প্রশ্ন ছিল এটা যে রাসেল ভাইয়া যে এত সুন্দর করে কথা বলে, এটা কি সে মানে নর্মালি সবসময় বলে নাকি শুধুমাত্র রেডিওতে এসে যখন ভূত এফএম শুনতাম যেভাবে বলতো, এখন ভূত ডট কম এ যেভাবে বলে সেভাবে কি কথা বলে কিনা?
মানে আমার কাছে যেটা মনে হয় যে সুন্দর করে কথা কেউ আসলে চেষ্টা করে একটা জায়গায় বলতে পারে না। আসলে যদি আমি যদি বলি যে না আমার কথা যদি আমি বলি যে গুছিয়ে বলতে পারি, বা আমি যদি বলি যে আপনি যদি আমাকে বলেন, মানে আমি আমার কথা বলছি না, আমি বলি যে কেউ মানে যে যেভাবে কথা বলে আমার মনে হয় সব জায়গাতেই সেভাবে কথা বলে, না হলে আপনি আসলে বুঝতে পারবেন, টের পাবেন, মানে একটা সময় আপনি বুঝতে পারবেন যে উনি আসলে এভাবে কথা বলেন না, কিন্তু এখন এভাবে কথা বলছেন। মানে আমরা হয় না যে আমি আমি আমাদের শোয়ের কথা বাদই দিলাম, ধরেন যে আমরা একভাবে কথা বলছি আমাদের বাসায়, আরেকভাবে কথা বলছি বাইরে। মাঝে মাঝে দেখবেন যে বাসার যে ভাষাটা সেই ভাষাটা বাইরে চলে আসে, বাইরের যে ভাষাটা সেটা আবার বাসায় চলে যায়। সো আমার মনে হয় যে ব্যাপারটা এইরকমই, আমি আসলে খুবই মানে ন্যাচারালি সবসময় যেভাবে কথা বলি, আপনার সাথে আমি শো শুরু করার আগে কথা বলছিলাম, তখন আমি ঠিক এভাবেই কথা বলছিলাম, তো আমি এইভাবেই কথা বলি আর কি। হ্যাঁ
আচ্ছা, থ্যাংক ইউ। আমিও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়ের সাথে আমি এর আগেও কথা বলেছি, ইভেন শো শুরু হওয়ার আগেও কথা বলেছি, ভাইয়া সেম একইভাবে কথা বলে আর কি, এটা খুবই ভালো লাগে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ভূত ডট কম এর বাইরে কিছু করেন কিনা?
না, আমি ভূত ডট কম এর বাইরে কিছু করি না, তবে একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে আমরা খুবই চেষ্টা করছি আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করতে। আমাদের ওয়েবসাইটে আমরা অন্য ভুবন নামে একটা মানে সেগমেন্ট নিয়ে এসেছি, যে সেগমেন্ট নিয়ে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। একটা সময় আমি যখন মানে কি বলবো যে শুরু করেছিলাম ভূত এফএম, তখন আমি হয়তো মানে তখন আমি একটা ওটা তো আসলে আমি আমি একটা রেডিওর সাথে আমার সংশ্লিষ্টতা ছিল। আমি যখন ভূত ডট কম করতাম মানে করি এখনো, কিন্তু যখন শুরু করলাম তখন আমি আসলে চাকরি করতাম। একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে শোটাকে আরো বেশি সময় দেওয়া উচিত, যখন আমি দেখলাম যে না সপ্তাহে একটা শো এর বদলে আমরা কয়েকটা শো নিয়ে ভাবছি, আমরা চাচ্ছি যে আরো বেশ কিছু মানে কি বলবো যে কন্টেন্ট, আমরা নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব, তখন আমার কাছে মনে হয়েছে যে চাকরি করে আসলে ঠিক এই দিকে সামাল দেওয়াটা এটা খুব ডিফিকাল্ট হবে। সো আমাকে তখন মানে তখন আমি চাইলেও আর অন্য কিছু করতে পারিনি। খুব রিসেন্টলি ঘটেছে যে আপনারা সবাই টেরি পেয়েছেন, যখন থেকে আসলে একটি বা দুইটি শো এর বদলে চার দিন আমরা শো করছি, অন্য ভুবন নিয়ে কাজ করছি, তখন আমার কাছে মনে হচ্ছে কষ্ট হবে, অনেক রিস্ক, হ্যাঁ মানে সবসময় বুক কাঁপে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না তারপরেও এটাকে যদি আমরা আসলেই একটা জায়গায় নিয়ে যেতে চাই, যদি ওই কমিটমেন্টের জায়গাটা চিন্তা করি, তাহলে আসলে দিন রাত এটা নিয়েই ভাবা উচিত। এটা মানে এখন শুনতে খুবই অস্বাভাবিক লাগছে, এবং যারা আমার মানে আমাকে চেনেন তারাও খুবই অস্বাভাবিকই ভাবেন, কিন্তু এটা আমাকে করতে হচ্ছে। হয়তো মানে কি বলবো যে এখন যদি আমরা না করি তাহলে আর কখনোই করা হবে উঠবে না, তো হ্যাঁ এটা করতে হচ্ছে আর কি।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে রাফেল ভাই এতদিন যাবৎ এই ভৌতিক ব্যাপার স্যাপার এগুলো নিয়ে কাজ করছে, বিভিন্ন স্টোরি দর্শক এসে বলছে, কিন্তু রাফেল ভাইয়ের জীবনে কখনো এই ভৌতিক কোনো ঘটনা ঘটেছে কিনা?
এটা আমি আসলে বহুবারই উত্তর দিয়েছি। আমার আসলে ব্যাপারটা ওই যে আমি বললাম যে ওটা ওই কথা বলার মতো, মানে ব্যাপারটা হচ্ছে কি যে মানুষ কখনোই আমি বিশ্বাস করি তার এক্সপিরিয়েন্সের বাইরে যেতে পারে না। একটা মানুষ তার জীবনে যা দেখে, যা সে হচ্ছে মানে এক্সপিরিয়েন্স করে, সেটাই মানুষের আসলে কি বলবো যে মানে সে সেটা নিয়ে যদি কাজ করতে চায় বা সেটা যদি সে করে, শুধু সেটাই করা হয়ে ওঠে। তো আমার আসলে ভূত ডট কম খুব পরিকল্পনা করে শুরু করা হয়নি, বা আমি যে ভয়ের শো করব এটা আসলে খুব পরিকল্পনা করে কিন্তু করা হয়নি। এটা হচ্ছে আসলে আগে আমার সাথে ঘটেছে এবং তারপরেই আমি শুরু করেছি। সো আমি আগে হচ্ছে আমার সাথে ঘটেছে বলতে হচ্ছে যেভাবে সবার সাথে ঘটে ওভাবে হয়তো মানে ওভাবে মানে কি বলবো যে না মানে আমারটাও ঠিক ওভাবে ঘটেছে, কিন্তু আমি লাকিলি আমার যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আসলে কোনোদিন সামনাসামনি কোনো কিছু দেখিনি, আমি দেখিনি, কিন্তু আমি ফিল করেছি, আমি ফিল করেছি ভয়টাকে ফিল করেছি। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ দরজার ওপাশে কেউ আছে, কিন্তু ওপাশে যে বা যারা আছে তাদেরকে আমি কোনোদিন সামনাসামনি দেখিনি, এবং আমার কাছে মনে হয় যে ওই ভয় পাওয়ার চাইতেও আরো বেশি অলৌকিক যেটা ছিল সেটা হচ্ছে একজন সাধারণ মানুষের সেই ভয়টাকে দূর করে দেয়া। খুবই সাধারণ একজন মানুষ, এবং আমি কোনো, এবং তিনি হচ্ছে কোনো কি বলবো যে মানে কোনো মসজিদের ইমাম নন, তিনি কোনো কবিরাজ নন, তিনি কোনো তান্ত্রিক নন, তিনি খুবই সাধারণ একজন মানুষ। এবং তিনি যখন আমাকে মিট করলেন এবং আমি আমার প্রবলেমের কথা বললাম, তখন তিনি বললেন আপনি বাড়ি যান, আমি আপনার জন্য দোয়া করে দেব। দ্যাটস ইট। এর পরে আমাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি, ওইটাই আমার একমাত্র প্রথম দেখা, শেষ দেখা তার সাথে। এবং তিনি দোয়া করেছেন এবং হয়তো আল্লাহর ইচ্ছাতেই তার দোয়া কবুল হয়েছে, আমরা তো কেউ বলতে পারব না সেটা, বাট আমার সেই সমস্যা কেটে গেছে। ভয় আমি এখনো পাই, কিন্তু ওই অনুভূতিটা যে কিছু একটা আছে আমার চারপাশে ওটা চলে গেছে।
থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই ইন্টারেস্টিং ছিল আর কি।
তাহলে আমরা শুরু করি এখন।
হ্যাঁ শিওর,
চলেন আপনার ঘটনায় যাই। আপনি তাহলে আপনার প্রথম ঘটনাটা, আমি আমার প্রথম প্রশ্ন ছিল যে আপনি এটা কোথা থেকে সংগ্রহ করেছেন বা কোথায় পেয়েছেন বা আপনার নিজের সাথেই ঘটেছে কিনা, যদি ঘটেও থাকে সেটা কোথায় ঘটেছে, যদি সেখান থেকে শুরু করেন তাহলে সবাই হয়তো আরো সবার জন্য বুঝতে সুবিধা হবে।
থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটা হচ্ছে আমার পরিচিত একজন হুজুর, উনি হচ্ছে হাফেজ আবু সুফিয়ান, ওনার বাড়ি কুষ্টিয়াতে। ঘটনাটা কুষ্টিয়ার ঘটনা আর কি। উনি আমার পরিচিত কাছের মানুষ, যে কারণে ওনার স্টোরিটা আমাকে বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম ওনার সাথে চা খেতে খেতে আর কি, গল্পটা হলো আর কি। তো উনি হচ্ছে নর্মালি জিন ছাড়ায়, উনি যেটা বললেন ওনার লাইফে উনি 70,000-এর উপরে মানুষের জিন যে ভর করে ওই জিনগুলাকে উনি আর কি ছাড়ায় আর কি। যাই হোক, এটা উনি অনেকদিন ধরেই করে। তো প্রথম দিকের ঘটনা ওনার লাইফের, উনি তখন কুষ্টিয়াতে বিআরবি কোম্পানি যে আছে ওনার একটা মসজিদ ছিল, ওখানে উনি ইমামতি করতেন, তখনকার ঘটনা আর কি।
সালটা কেমন মানে মানে
সালটা আমাকে উনি বলে নাই, সো আমি
অনেক আগে 50 বছর বা এরকম,
না না এত আগের হবে না, এটা হয়তো বা 15-20 বছর হবে সর্বোচ্চ আর কি। তো এটা হচ্ছে ঘটে ওনার একজন কলিগ, ওনার নাম হচ্ছে রিজাউল হুজুর বলে, রিজাউল করিম হুজুর। ওনার হচ্ছে সুমন্দি। তো ওনারা মাছ মারতে গেছে কুষ্টিয়ার একটা নদী আছে, মেবি গড়াই নদী নাম সম্ভবত, যাক সেই নদীর ধারে মাছ মারতে গেছে আর কি। তো ওনারা বেশ কয়েকজন মানুষ একসাথে মাছ মারতে গেছে। তো মাছ নদীতে ওই যে আপনার জাল দিয়ে রাতের বেলা কিন্তু মাছ ধরে সেটা আর কি, সেটা করতে গেছে। তো উনি মাছ ধরছে, তো ওনার থেকে ওনার যে যারা সাথে গিয়েছিল তারা একটু দূরে চলে গেছে। তো একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে গোঙানির শব্দ শুনছে হচ্ছে ওই দূরে যারা গেছে তারা, মূলত ঘটনাটা ওনার সাথে ঘটেছে। তো গোঙানির শব্দ শোনার পরে ওনার সাথে যারা ছিল ওনারা দৌড়ায় আসছে, এসে দেখে যে ওনার হচ্ছে যে একেবারে কোমর পর্যন্ত বালির মধ্যে গাড়া, এবং উনি কোনো কথা বলতে পারছে না, শুধু গোঙাচ্ছে। তো ওনারা সবাই মিলে ওনাকে ধরে নিয়ে আসছে আর কি। নিয়ে আসার পরে বাড়িতে যখন নিয়ে আসে উনি টোটালি অ্যাবনর্মাল, ওনার কথাবার্তা সবকিছু অ্যাবনর্মাল। তো পরে ওনার যে বোনের যে হাজবেন্ড আর কি রেজল করিম হুজুর, তা ওনার কাছে গেছে, ওনাকে বলছে আসতে। তো উনি আসার পর দেখে যে আসলে অ্যাকচুয়ালি এটা তো জিনের প্রভাব, খারাপ জিনের প্রভাব। তো উনি হচ্ছে যে এটা তো উনি ছাড়াতে পারবেন। তখন হুট করে রাত তখন 1টা থেকে 1.30 বাজে এরকম একটা সময়ে উনি তখন এই আবু সুফিয়ান হুজুর ওনার কাছে দৌড়ে চলে আসে যে সুফিয়ান তাড়াতাড়ি ওঠো, মসজিদের একটা জায়গা উনি থাকতেন একটা পাশে, তো এসে বলতেছে সুফিয়ান তাড়াতাড়ি ওঠো। তো উনি চিন্তা করে কি ব্যাপার এত রাতে আমাকে ডাকছে, 3-4টা ডাক দেওয়ার পরে তখন উনি আর কি দরজা খোলে এবং দেখেন যে রেজাল্ট করে হুজুর। তো বলতেছে যে ভাই আপনি এত রাতে আমাকে ডাকতে এসেছেন, বলছে যে চলো আমার সুমন্দির প্রবলেম হয়েছে, এই প্রবলেম হয়েছে তোমাকে যেতে হবে। তখন উনি বলেছে আচ্ছা ঠিক আছে যান। তো উনি যেটা করতেন, যাওয়ার আগে উনি ওখান থেকে উজু করে উনি ওনার মতো করে নিজেকে একটু সেরে নিয়ে আর কি
শরীরের প্রোটেকশনটা
নিয়েই উনি আর কি যেতেন। তো উনি ওটা করতে 10 মিনিটের মতো সময় নিয়েছেন, দেন হচ্ছে ওনার সাথে গিয়েছেন এবং ওটা মসজিদ থেকে আধা কিলোমিটার দূরে হবে ওনার বাড়িটা, হাঁটতে হাঁটতে গেছে আর কি দুজনে। তো যাওয়ার পর দেখে যে যিনি পেশেন্ট আর কি এফেক্টেড উনি বসে আছে। তো তারপরে উনি ওখানে যাওয়ার পরে ওনার যা কাজ কর্ম যা কিছু করার যেটা দিয়ে আর কি জিন হাজির করে বা তাদের সাথে কথা বলে এটা করার জন্য যা যা করার দরকার উনি সেটা করে তখন তাদেরকে প্রশ্ন করা শুরু করেছে যে আপনারা কারা আর কেনই বা ওনাকে এরকম কষ্ট দিচ্ছেন। তো বলছে যে আমরা জিন জাতি আর আমরা থাকি হচ্ছে নদীর ধারে, আর ওকে ধরছি এই কারণেই ও হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে অনেকদিন ধরেই। তা আমাদের অনেকদিন ধরে পরিকল্পনা যে ওকে আমরা একটা কিছু করব। তো বলতেছে কি ডিস্টার্ব করে, বলে ও আমার বাড়িতে গিয়ে মাছ মারে, যেখানে আমরা থাকি ওখানে গিয়ে মাছ মারে। তো এটা আমরা খুব ডিস্টার্ব বোধ করছি। তা এখন তাদের ফ্যামিলিতে তারা চারজন, ওই জিনের পরিবারে চারজন আছে আর কি। তো চারজন মিলে তাকে ধরেছে এবং তাকে মেরে ফেলবে তাদের উদ্দেশ্য। তো বলছে যে তাহলে তো আমরা চলে যাবো, ও তো ভুল করছে বুঝে নাই, তো জানে না তো তোমাদের বাড়ি ওইখানে। তো বলতেছে ওর কোনো ভুল নাই, ওর কোনো ক্ষমা নাই, ওকে আমরা মেরে ফেলবো, এটাই হচ্ছে তাদের কথা, মেরেই ফেলবে। বলতেছে যদি আমরা না পারি, আমাদের যারা কাছের আছে আরো আমাদের সাথে যারা আছে আমরা তাদেরকে নিয়ে আসবো দরকার হয়, এরকম ভয় দেখাচ্ছে। পরে বলতেছে যে না, ও তো মানুষ, তোমরা তো জিন। অ্যাকচুয়ালি ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি বলল যে জিনদের সাথে যদি যৌক্তিক কথা বলা যায় তাহলে ওরা যদি মোটামুটি ভালো হয় নর্মালি কথাতেই ওরা চলে যায়, থাকে না। কিন্তু যদি বেশি অভদ্র হয়, খারাপ জিন হয়, তো তাদেরকে একটু ঝাড়ফুঁক, অনেক কিছু দোয়া কালাম অনেক কিছু দিতে হয় আর কি, তা না হলে ওরা আর কি যায় না। তো যাই হোক, বলার পরে বলতেছে না আমরা কখনো যাব না। তো উনি যেটা করতেন পানিশমেন্টের জন্য, জিকা গাছ আছে আমাদের অঞ্চলেও আছে ওইদিকেও আছে, জিকা গাছে এক ধরনের ডাল আছে,
আমি এই গাছের নাম বহুবার শুনেছি শোয়ের মধ্যে,
এই গাছের ডাল দিয়ে হচ্ছে যে জিনদের পিটায় আর কি। তো উনি ওই মাটির উপর একটা কোট কেটে যখন পিটানো শুরু করছে তখন ওই জিনগুলো আর কি মানে চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে যে ঠিক আছে আমরা আর থাকবো না, আমরা চলে যাব। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তো পরে শেষ পর্যন্ত তাদেরকে যা কিছু করার ওগুলো করার পরে তারা চলে যায়। নর্মালি জিন যাওয়ার পরে যে কোনো রোগী অজ্ঞান হয়ে যায় বা অসুস্থ হয়ে ঢলে পড়ে এরকম একটা কিছু, যাই হোক। তারপর ওনার মাথায় পানি টানি দিয়ে মোটামুটি ওনাকে দোয়া কালাম পড়ায় বাড়িটারি বন্ধ টন্ধ করে ওনার ভাষায় আমি বলছি যে উনি যেটা করেছে আর কি। তো দেন হচ্ছে ওখান থেকে তখন রাত 2:30 বেজে গেছে এটা করতে করতে। এখন উনি ওখান থেকে আসবে, এক একে আসতে হবে এবং হেঁটে হেঁটে। তো কিছু দূর পর্যন্ত ওনাকে ওই রিজল্ভ করিম হুজুর রাস্তার মানে মাঝখান পর্যন্ত আর কি এগিয়ে দিয়ে গেছে। তো উনি যখন একা, উনি বলেছে যে ঠিক আছে হুজুর আপনি বাড়ি চলে যান আমি যেতে পারবো। তো উনি যখন একা, তো মজার ব্যাপার হলো ওনার হাতে ওই জিকা গাছের যে লাঠিটা ওইটা তখনও ছিল আর কি, উনি ওইটা একদম বাসা পর্যন্ত নিয়ে যেতেন, মানে উনি জানেন যে এটা না নিলে প্রবলেম আছে, উনি এটা বুঝতে পারতেন আর কি। তো উনি দেখেন যে ওনার হঠাৎ করে ডান পাশ দিয়ে একটা কালো বিড়াল, বাম পাশ দিয়ে একটা কালো বিড়াল, দুই পাশে দুইটা বিড়াল হেঁটে যাচ্ছে ওনার সাথে সাথে। উনি বুঝতে পারছেন, বুঝতে পারার পর লাঠি দিয়ে আর কি ভয় দেখাইছে, তারপর আর নাই চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে উনি দেখে যে বিরাট সাইজের একটা ঘোড়া, কালো কুচকুচে একটা ঘোড়া, সে ঘোড়াটা একদম রাস্তার মাঝ বরাবর দাঁড়ায়ছে। তো উনি বুঝতে পারছে সামথিং রং, তখন উনি ওনার মতো দোয়া কালাম পরে যেটা যা করার উনি করতেছে, তো যেই সামনে গেছে আর ঘোড়াটা উধাও হয়ে গেছে। তারপরে যখন উনি প্রায় মসজিদের কাছাকাছি পর্যায়ে, তখন দেখে যে বিরাট লম্বা এক হুজুর, বিরাট বিরাট দাড়ি, সব অনেক বড় বড় দাড়ি আর কি, এবং তার পরনে হচ্ছে অনেক লম্বা একটা জোব্বা, হাতে একটা লাঠি, দাঁড়ায় আছেন। উনি বুঝতে পারছেন, তখন উনি ওনার মতো করে দোয়া কালাম পড়ে যখনই সামনে গেছে তখনই সেটা উধাও হয়ে গেছে। তো এরকম প্রবলেম হচ্ছিল, তো উনি শেষ পর্যন্ত মসজিদে আসেন আর কি। মসজিদে এসে তো উনি ভেবেছে হাত পা ধুয়ে রুমে ঢুকে, তো উনি টিউবওয়েলে গিয়ে হাত পা ধুয়ে উনি রুমে ঢুকেছে। হাতে যেহেতু পানি, উনি কি করছে দরজাটা একটু খোলা রেখেছে, মানে আটকানোর আগে উনি হাতটা মুছে নিচ্ছে। এরকম একটা টাইমে হঠাৎ করে ওনার কাছে মনে হচ্ছে কি ওনার এই রুমের আশেপাশে অনেক মানুষ, মানে এরকম
শোরগোল একটা,
হ্যাঁ শোরগোল, প্রচুর শোরগোল। মনে হচ্ছে কি যে পুলিশ আসছে আসামি ধরতে, অনেক গ্রামের অনেক লোক জড়ো হয়ে গেছে এরকম। কিন্তু এই যে শোরগোলটা হচ্ছে কি যে, মানে শব্দগুলো কি এটা উনি বুঝতে পারতেছে না, কিন্তু উনি বুঝতে পারতেছে যে অনেক শোরগোল। তো উনি ওনার মতো দোয়া কালাম শুরু করছে, কিন্তু হঠাৎ করে দেখে যে দরজা ওই ফাঁকা অংশ দিয়ে, যে দরজা যা আউসায় দেয়া এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা, হঠাৎ করে দুজন লোক চলে আসলো। এবং দুজন লোক হচ্ছে সাদা কাপড় পরা টোটালি, এবং তাদের চেহারাটা কুচকুচে কালো, ভেতরে চোখ দুটো লাল, উনি বুঝতে পেরেছে। এবং তারা এসে তাকে ধরার চেষ্টা করতেছে ঘরের ভেতর। তখন ওনার গায়ে যত শক্তি ছিল সেই শক্তি দিয়ে তাদেরকে উনি হিট করে, তাদেরকে মারে, এবং দুইটা ঘুষি দেওয়ার পরই দুইজন উধাও হয়ে যায় আর থাকে না। তো উনি ওই রাত আর কি ঘুমায় না, শেষ পর্যন্ত যখন ফজরের সময় হয়ে যায় তখন নামাজ কালাম পড়ে আজান টাজান দিয়ে। যাই হোক, আল্লাহর রহমতে আর ওনার কোনো প্রবলেম তারপর আর এটাতে হয়নি আর কি। তো এটা ছিল ওনার জীবনের আর কি প্রথম দিকের ঘটনা।
তো আপনাকে আমি কিছু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি এতক্ষণ পর্যন্ত একটা ঘটনা বলেছেন, সেটার জন্য আগে প্রথমে ধন্যবাদ জানাই। আপনি জীবনে তো অনেক ঘটনা শুনেছেন বা পেয়েছেন, আমাদের সাথে শেয়ার করেছেন, এর মধ্যে আজকে যদি আপনার অন্য কোন স্টোরি থাকে সেই স্টোরিটা বলেন, কিন্তু এমন কোন স্টোরি আছে যেটা না বলা কিন্তু আপনার কাছে প্রচন্ড রকমের মানে ভয়ের জন্ম দিয়েছিল, বা সেটা ছোট হোক যত ছোটই হোক না কেন, আমি একটু জানতে চাই যে আপনার কাছে ভয়টা কেমন, বা আপনি ভয়টাকে কিভাবে দেখেন সেটা জানার জন্য আমি জানতে চাই যে প্রচন্ড ভয় লেগেছিল যে এরকম একটা স্টোরি বা এই ধরনের স্টোরি আপনার প্রচন্ড ভয় লাগে, আপনাকে ভয় ধরায়, এরকম কোনো কিছু আছে?
হ্যাঁ হ্যাঁ, এটা আমার আমার জীবনে আছে, এখনো এটা বলা হয়নি আর কি। এটা হচ্ছে যে আমরা ফ্রেন্ড সার্কেলরা মাঝে মধ্যে রাতে পিকনিক করতাম। পিকনিক বলতে আমাদের একটা পুকুরের চালা আছে, তো ওইখানে মাঝে মধ্যে রান্না বান্না করতাম রাতে, হঠাৎ করে এই আজকে খিচুড়ি রান্না করবো, ওইটাই আমাদের পিকনিক আর কি, মজা করে। তো এরকম আমাদের একটা জায়গা ছিল আমাদের এলাকাতে, ওই মুরগির খামার করেছিল এক লোক, কিন্তু ওইটা পরে ওইটা ই হয়ে যায় আর কি, উনি খামার না করাতে ওইটা আর কি পড়ে আছে। তো আমরা চিন্তা করলাম যে একদিন ওইখানে আমরা পিকনিক করব। আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে তখন এয়ারফোর্সে চাকরি করতো, এখনো করে, তো ও আসলো। আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু ফ্রেন্ড আসছে আমরা সবাই মিলে একটু আড্ডা দিব আজকে রাতে। তো আড্ডাটা কি, আমরা খিচুড়ি রান্না করব নিজেরাই, হ্যাঁ মুরগি দিয়ে খিচুড়ি রান্না, রাতের বেলা একসাথে খাওয়া, আড্ডা দেওয়া, এরকম একটা আর কি। তো আমরা এই সিদ্ধান্তটা নিলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা নেওয়ার পরে চিন্তা করলাম যে আমরা আমাদের খাওয়ার টাইমটা হবে 12টার দিকে, আমরা 9-10টার মধ্যে রান্না টান্না এগুলো শুরু করে দিব আর কি। ঠিক আছে, আমরা ঠিক আছে সবাই টাকা পয়সা দিয়ে আমরা ওইটা অ্যারেঞ্জ করে ফেললাম। কিন্তু ওই দিন এত পরিমাণে অন্ধকার ছিল, মানে খুব অন্ধকার, একদম ঘুট ঘুটে অন্ধকার, যে সামনে 2-3 হাত দূরে মানুষটাকে দেখা যাচ্ছে না, এরকম একটা অন্ধকার ওই টাইমটাতে। তা আমি ওদেরকে সবকিছু অ্যারেঞ্জ করে দিয়ে আমি বাড়িতে আসছি, তখন 8টার মতো বাজে। তা আমি চিন্তা করলাম বাড়ি থেকে অল্প কিছু খেয়ে যাই, রাতে তো হবে মধ্যরাতে, আর ওখানে আমরা থাকবো, এরকম একটা আমাদের প্ল্যান আর কি। তো নর্মালি আমার মা হচ্ছে বাইরে আমাকে থাকতে দিত না, কিন্তু আমি ওই দিন রিকোয়েস্ট করেছি যে আমি থাকবো আর কি, আমার ফ্রেন্ড আসছে আমরা একসাথে আড্ডা দিব। এখন আমাদের বাড়ি থেকে যে জায়গাটা আমরা পিকনিক করছি এটা 1/4 কিলোমিটার দূরে হবে, মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে একটা বাড়ি ছিল, ইভেন ওই বাড়িটা এখনো আছে, কিন্তু দীর্ঘদিন যাবত ওই বাড়িতে কেউ থাকতো না, এবং ওই বাড়িতে একটা বাঁশঝাড় ছিল, বাড়ির পাশ দিয়ে রাস্তাটা গেছে। রাস্তার পাশে আবার একটা জমি আছে, জমিটা নিচু জমি এবং সেখানে পানি জমে থাকে, এবং ওই পানিটা রাস্তার নিচ দিয়ে একটা ক্যানালের মতো করা আছে, ওইটা দিয়ে আপনার হচ্ছে যে আমাদের বড় একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে দিয়ে আর কি চলে যায় পানিটা। আর একটা বড় বাড়ি ছাড়, এবং ওই বাড়িটা এমন যে দিনের বেলাও তখন অন্ধকার অন্ধকার লাগতো, অনেক গাছ, তারপর হচ্ছে একটা ঝুপড়ি ঘর, পাটখুলির ঝুপড়ি ঘর, একটা টয়লেট, একটা আপনার টিউবওয়েল, সামনে একটা পুকুর, বাট কোনো মানুষ নাই। কিন্তু ওই বাড়ির পাশে কিন্তু বাড়ি আছে, কিন্তু কোনো মানুষ নাই, একটা ভূতুরে ভূতের ভাব। তো আমার কেন জানি, আমি যখন বাড়ি থেকে বের হলাম, আমি একটা টর্চ লাইট নিয়ে বের হলাম, আমার কাছে একটু একটু মানে ওই দিন একটু ভয় ভয় লাগছিল যে এতটুকু পথ আমি যাবো একা একা, কোনো প্রবলেম হবে কিনা, মানে একটু ভয় ভয়। তো ওনার বাড়ির আগে আবার আরেকটা জায়গা আছে, আমরা বলি যে কাদের মোল্লার বাড়ছাড়, ওই বাড়ছাড়ের নিচে সেই কাদের মোল্লা ওনার আবার কবর আছে, এবং ওখান থেকে ওই বাড়ি পর্যন্ত নিরিবিড়ি, একদম টোটালি নিরিবিড়ি। তো ওইখানে আমি যখন মানে আমার কিন্তু যখন আমি বাড়ি থেকে রাস্তায় বের হয়েছি তখনই আমার একটা মনে মনে একটা ভীতি কাজ করতেছে যে একা একা যাচ্ছে এত অন্ধকারের মধ্যে, এরকম একটা ভীতি। তা আমি যখন লাইটটা জ্বালিয়ে আসছি, জাস্ট ওই বাড়ির সামনে যখন আমি আসছি ওই বাঁশঝাড়ের নিচে, আমি গল্পটা কাউকে বলিনি, আমার ফ্রেন্ড সার্কেলকেও তখনও বলিনি, এখনও বলিনি, এই ফার্স্ট বলছি, ওখান থেকে আমাকে এমন একটা ধমক দিল কেউ একজন। ধমকটা হচ্ছে যে যদি কোনো বাচ্চা ছেলে, অনেক সময় হয় না যে একটা অপরাধ করে ফেলছে, বড় বড় মানুষগুলো ধমক দেন, হাই এরকম, এই টাইপের আর কি, হাই কি করছে সামথিং এরকম, হেই এরকম করে একটা ধমক দিল আমাকে, এবং টোটালি খুবই বোল্ডিং ভয়েসের। আমার কাছে মনে হচ্ছিল যে অনেক বড় সাইজের একজন মানুষ হবে আর কি। হ্যাঁ, তো যখন ধমকটা দিল রাসেল ভাই, তখন আমার শরীরের সমস্ত লোম দাঁড়ায় গেল, ঠিক আছে। এখন আমার হয়তো হাসি পাচ্ছে, বাট ওই সময়টা টোটালি আমার শরীর কাঁপা শুরু
করছে
এবং লোম দাঁড়ায় গেছে আমার অলরেডি, ঠিক আছে। তা আমি তখন চিন্তা করলাম যে আমি যদি এখন ভয় পাই তাহলে এ ভয় আমাকে পেয়ে বসবে, এতটুকু আমার মধ্যে ছিল। আমি যখনই ধমক দিয়েছি আমি তখনই টর্চটা ওইদিকে মেরেছি, যেখান থেকে ধমকটা আসছে বারসার থেকে, ওইদিকে মেরে আমি মানে জোরে জোরে চিৎকার করে মানে যা ইচ্ছা মুখে আসছে আর কি ওই সময় বলছি আর কি, হ্যাঁ মানে সাহস যোগানোর জন্য আর কি। দেন হচ্ছে ওখান থেকে আমি খুব দ্রুত পায়ে, দৌড় না দিয়ে আমি খুব দ্রুত পায়ে আমি সেখানে চলে যাই, এবং ফ্রেন্ড সার্কেলদের সাথে ওই সময় আড্ডা দিই, ওইখানে তো আগুন আছে, রান্না বান্না হচ্ছে, আমরা আড্ডা টাড্ডা দিলাম, সারা রাত সেখানেই আর কি ছিলাম আর কি। তো এইটা ছিল। আবার মাঝে মধ্যে ওই যে এরকম আমার সাথে রাসেল ভাই কন্টিনিউসলি কিছু ঘটনা ঘটত, সেগুলো অত বেশি ভয়ের না, তবে আমার মনে আছে আর কি, ছোটবেলা থেকে আমার আলোর সাথে একটা সম্পৃক্ততা ছিল।
বাহ,
আলো
ভালো। তো
এটা হচ্ছে যে আমাদের যে উঠানটা আছে, তো ছোটবেলায় আমরা গরমের দিনে উঠানে পাটি বিছিয়ে আর কি আমরা শুয়ে থাকতাম, আমার মানে সবাই একসাথে গরমের দিনে বাতাস ইয়ের জন্য আর কি, রিল্যাক্সের জন্য, তো
পাটি ঠান্ডা,
হ্যাঁ পাটি ঠান্ডা খুব মজা আর কি। এবং আপনার পাটিতে শুয়ে যখন উপরে চাঁদ দেখা হয় তারা আকাশের দিকে, এটা একটা ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, যাই হোক, তো হঠাৎ করে আমি হচ্ছে আমি আমার ডান দিকে তাকিয়েছি, ডান দিকে আমাদের একটা বাঁশের ছাড় আছে, ওটা এখন আছে, এবং তারপরে বড় একটা জায়গা আছে বাঁশের ছাড়, এবং হচ্ছে যে আপনার বাগান মোটামুটি 200-300% জায়গা টোটালি ফাঁকা, ফাঁকা বলতে এরকম ঝাড়টার আর কি ইয়েটি। তো ওখানে আবার মানে পাঁচটা মানুষের কবর একসাথে। হ্যাঁ, তো এখন আমি যখন তাকিয়েছি ঠিক ওই কবরের দিকে আমার চোখটা গেছে, টোটালি ফাঁকা আমি দেখতে পাচ্ছি আর কি। ওখান থেকে একটা আলো উঠলো, আলোটার কালারটা হচ্ছে যে আপনার দেখবেন যে আমরা যে কুপি জ্বালাই, ল্যাম্প বলি আমরা যেটাকে, আগুন জ্বালানোর পর দেখবেন আগুনের তিনটা কালার আছে,
একটা পার্পল, একটা অরেঞ্জ, হ্যাঁ এবং একটা ব্লু টাইপের,
ব্লু টাইপের, হ্যাঁ এই ব্লু টাইপের একটা আলো ওখান থেকে উঠলো, মাটি থেকে 2-3 হাত উপরে উঠে ওখান থেকে আস্তে 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 ওটা উড়ে উড়ে আপনার আকবর কাকার একটা বাঁশের ঝাড় আছে ওখানে গিয়ে ওটা নিভে গেল। এটা হচ্ছে আমার জীবনের প্রথম দেখা। তারপরে আমি দেখেছি হচ্ছে আমাদের রাজবাড়ী রেলওয়ে স্টেশনে, এটা হচ্ছে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় আমি হঠাৎ করে উপরে তাকিয়েছি, মানে আমি হাঁটছি আর কি, কলেজে পড়তাম, বিকেলবেলা সন্ধ্যার সময় ওদিকে হাঁটতে আসতাম আর কি। তো রেল স্টেশন থেকে আমি হঠাৎ করে উপরে তাকিয়েছি, এখন দেখি যে একটা আলো উড়ে যাচ্ছে। দেন হচ্ছে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সাতক্ষীরাতে, ওখানে একটা রিসোর্ট আছে, সুশীলন প্রতিষ্ঠানের একটা রিসোর্ট আছে, ওই রিসোর্টে ছিলাম। তো ওই রিসোর্টের ছাদে আমরা আড্ডা দিচ্ছিলাম, তো আমার একটু মাথা ব্যথা করছিলাম, ভাবলাম একটু চিত হয়ে শুয়ে থাকি। তো ওখান থেকে চিত হয়ে শুইলে আবার ওই যেরকম আকাশ দেখা যাচ্ছে, কিন্তু রাসেল ভাই বিশ্বাস করেন ওই আকাশের দিকে তাকানোর পরে দেখি যে চার পাঁচটা আলো একটা আরেকটা ধরতেছে, মানে একটা মনে হচ্ছে কি একটা আরেকটা পিছে যাচ্ছে। মানে এই ধরনের কিছু ঘটনা আমার সাথে ঘটতো, কিন্তু যখন হচ্ছে ঢাকা চলে আসলাম আমি সর্বশেষ, তখন আল্লাহর রহমতে আমার আর কোনো প্রবলেম আমার কখনোই হয় নাই, কোনো ভয় ভীতি এই ধরনের কিছু এখনো আমার সাথে আর ঘটে নাই। বাট এটা ঠিক যে আপনি যদি ভয়ের সংজ্ঞা আমাকে দিতে বলেন, তাহলে ভয়ের সংজ্ঞাটা হচ্ছে মনের ভয়। হ্যাঁ, মনে একটা ভয় লাগে আলাদা, একটা যে কোনো একটা জায়গাকে কেন্দ্র করে হেঁটে যাচ্ছে যে এখানে আবার কিছু আছে কি না, বা কারো কাছে শুনেছি যে এখানে এরকম ছিল, তো ওই জায়গাটাতে যাওয়ার সময় যে ভয়টা লাগা মনে মনে সেটা
না। সেটাই, অনেক ধন্যবাদ। আপনার কি আর কোন স্টোরি আজকে আছে?
সুফিয়ান ভাইয়ের আর একটা স্টোরি আছে,
সুফিয়ান ভাই যদি আর একটা স্টোরি থাকে সেটা আমরা শুনবো, তবে তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ঘটনা পাঠাননি, ঘটনা পাঠিয়ে দিন rasel.bhoot.com@gmail.com অথবা rasel@bhoot.com.bd-তে। আর সেই সাথে আমাদের অন্য ভুবন যদি আপনি শুনতে চান তাহলে চলে যেতে হবে www.bhoot.com.bd। আমরা ফিরে আসবো একটু পরেই। আমরা মাঝখানে আমাদের আরও একজন অতিথি আছে, তার ঘটনা শুনে তারপর আবার আপনার কাছে আসি, যদি আপনার কোনো আপত্তি না থাকে।
শিওর, অবশ্যই।
ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও শুরু করব আমাদের আজকের এপিসোড। চলুন আমরা তাহলে একটা বিরতিতে যাই। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি এই স্টুডিও সেশন ভালো লাগছে আপনাদের। এবং আমরা বলেছিলাম যে আমাদের নতুন আরো একজন অতিথির সাথে আমরা পরিচয় করে দিব আপনাদেরকে, আপনারা চেন, তারপরেও আবারও নতুন করে পরিচয় করে দেওয়া, ছবি দেখবেন নিশ্চয়ই ফেসবুকে, তখন আরো ভালোভাবে চিনতে পারবেন। আমরা আপাতত যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যিনি আমাদের এই স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন, আমার সামনে বসে আছেন, তার কাছ থেকে আমরা তার পরিচয়টা জানতে চাইবো। আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন যদি আরেকবার একটু প্লিজ সবাইকে বলেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং লিসেনার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঈসা মোহাম্মদ, আমি এসেছি রামপুরা থেকে।
ঈসা, আপনি আমাদের এর আগেও আমি আপনার সাথে মানে কি বলবো আপনার স্টোরি শুনেছি, আপনার সাথে কথা বলেছি, এবং আপনার সাথে কথা বললে আমার তখনই খুব বেশি ভালো লেগেছিল এবং যারা শুনেছেন তারাও অনেক বেশি এনজয় করেছেন। সো আমি যেটা আপনার কাছ থেকে একটু অনুরোধ করবো সেটা হচ্ছে যে আজকে তো নিশ্চয়ই আপনি কোনো ঘটনা আমাদের শোনাবেন, তো সেই ঘটনাটা যদি আমরা একটু একটু যদি ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছ থেকে জানতে চাই, মানে এই ঘটনাটা আপনি কোথা থেকে শুনলেন, কিভাবে জানলেন, যদি একটু আমাদের বলতেন।
হ্যাঁ রাসেল ভাই, আপনি জানেন যে আমি তো আসলে ভূতের ভাইয়ের সাথে অনেক আগে থেকেই আছি এবং পাশাপাশি আমি বিভিন্ন ভৌতিক জায়গায় যাই, এবং আমি যেহেতু সাংবাদিকতায় আছি অনেক সময় অনুসন্ধানে সাংবাদিকতায় আমাকে তো বিভিন্ন জায়গায় যেতে হয়, ঢাকার বিভিন্ন প্রান্তে এবং ঢাকার বাহিরেও বিভিন্ন প্রান্তে যেতে হয়। তো ওখানে আমি আসলে যখনই এরকম কোনো নতুন প্লেসে যাই তখনই চেষ্টা করি যে এইসব ভৌতিক কোনো ঘটনা জানার চেষ্টা করি, বা অনেক সময় দেখা যায় যে আমাদের শুটিং শেষ অনুসন্ধানে তখন আমরা একসাথে সবাই যখন বসি সেই প্রতিনিধি আমাদের সাথে যখন থাকে একটু জিজ্ঞেস করি আর কি আমি নিজ থেকে যে ভাই এই এলাকায় এরকম কোনো কিছু হয় কিনা। তো যাই হোক, এখন যে ঘটনাটা এটা হচ্ছে আমি বরিশালে গিয়েছিলাম, তো ওখানে আসলে একটা ভাই ছিল আর কি আমাদের টেক কেয়ার করতেন বাংলোর, তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন উনি আমাকে একটা স্টোরি বললো আর কি, সেটি আমি আসলে আজকে উপস্থাপন করবো।
এক্সেলেন্ট এক্সেলেন্ট। আপনি তার আগে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এই ঝড় বৃষ্টির রাতে আপনি কষ্ট করে স্টুডিও পর্যন্ত আসলেন এবং আপনাকে দেখার সুযোগ হলো এবং আপনার সাথে কথা বলার সুযোগ হচ্ছে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে, নাবিদের পক্ষ থেকে, ভূত ডট কম এর পক্ষ থেকে আমরা সরাসরি ঘটনায় চলে যাব, যদি আমাদের ঘটনাটা একটু শুরু থেকে বলতেন।
হ্যাঁ ধন্যবাদ রাসেল। ঘটনা শুরু করার আগে একটু বলতে চাচ্ছি যে এত বছর পর, একটি গ্যাপের পর আপনার সাথে আমাকে লাইভ দেখা যাচ্ছে সরাসরি, আমার থেকেও খুব ভালো লাগছে। গতকাল যখন নাবিদ ভাই আমাকে ফোন দিল, আমি খুব মানে যখন শুনেছি আপনি এসেছেন, আমার থেকে খুব ভালো লাগলো যে সেই রাসেল ভাই, যে রাসেল ভাইকে একসঙ্গে আমরা গুলশানে দেখতাম একটি বেসরকারি রেডিওতে দেখা হতো, সেই রাসেল ভাইকে আজকে আমার এত বছর পর দেখছি।
আমার সত্যি ভালো লাগছে যে আপনি আজকে মানে কি বলবো যে আবারও আমার সাথে ঘটনা শেয়ার করছেন, এবং আমি সত্যি বলছি সেটা হচ্ছে যে আপনার ঘটনা আসলেই শুনে খুব আমার জন্য আনন্দদায়ক, মানে যারা শুনেছেন তারাও আমার সাথে একমতই হবেন এবং আজকে যে ঘটনাটা বলবেন আশা করছি সেটাও সবাই শুনে খুবই আনন্দিত হবে।
এটাই ভালো লাগছে যে মানে ঘটনাটা এক, বাট স্থান তার পাত্রটা চেঞ্জ হয়েছে, একই মানুষ। সে লাস্ট আপনার সাথে আমার দেখা হয়েছিল 2017, এরপর আর দেখা হয়নি। তো যাই হোক, রাসেল ঘটনাটা শুরু করি, যেহেতু লিসেনাররা বসে আছে শোনার জন্য। তো ঘটনাটা হচ্ছে, আমি তো আগেই বলেছি বরিশালে আমি গিয়েছি, তো জায়গাটার নাম বলছি না, এটা একটু বিষয় আছে, এটার সাথে একটু রাজনৈতিক বিষয় জড়িত আছে,
কোনো সমস্যা নাই।
তো বিষয়টা হচ্ছে ওই ওই গ্রামে, অজপাড়া গ্রামে একটা সরকারি স্কুল আছে আর কি। তো ওই স্কুলের একটা কেয়ারটেকার দরকার ছিল, বিশেষ করে রাতে থাকার জন্য আর কি। তো ওখানকার যিনি হেডমাস্টার ছিলেন, তিনি তার পার্শ্ববর্তী গ্রামে একটা ছেলে ছিল, ওদের ফ্যামিলি আসলে খুবই দরিদ্র পরিবার। তো তখন ওই ছেলেটা লেখাপড়া বন্ধ হয়ে যায়, তো সে একটা চাকরি খুঁজে আর কি, এরকম টাইপের। তো তখন হেড স্যার বললো যে তাহলে তুমি চলে আসো এখানে, তুমি স্কুলের ইয়া হিসেবে কাজ করবে, গার্ড হিসেবে কাজ করবে, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিব এবং একটা স্যালারি ধরবো। তো খুশি হয় ছেলেটা যে ঠিক আছে, এরকম একটা পর্যায়ে এরকম একটা চাকরি, ও চাকরিটা খুব দরকার ছিল। তো ওকে নিয়োগ দেয়, নিয়োগ দেওয়ার পর হেডমাস্টার ওকে দেখায় দেয় আর কি যে তোমার ডিউটি হচ্ছে যে রাতে, অর্থাৎ তুমি রাত 12 থেকে ভোর পর্যন্ত স্কুলটা পাহারা দিবা। তো কেন পাহারা দিবে, ওখানে পাহারা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ওই স্কুলে যেহেতু বিভিন্ন সরকারি ত্রাণ আসে এবং দুর্যোগ ব্যবস্থাপনা হলে ওখানে আশ্রয় নিত, ওই ত্রাণগুলো অনেক সময় চুরি হয়ে যেত। তো যার কারণেই আসলে ওকে নিয়োগ দেওয়া যে তুমি রাতে এখানে থাকবে, এখানে থাকে রাতে পাহারা দিবে আর কি। তো যেহেতু সে রাতে থাকবে, তাকে হেড স্যার তার যে সহকারী আছে দারোয়ান, তাকে বলে যে ওকে জিনিসপত্রগুলো দেখিয়ে দাও, থাকার জায়গা দেখিয়ে দাও এবং কাজগুলো বুঝিয়ে দাও। তো ওর কাজগুলোকে ওর যে ইয়া ছিল তাই তিনি বুঝিয়ে দিয়েছেন যে তোমার কাজ হচ্ছে তুমি রাতে পুরা যে স্কুলটি আছে এটা দেখাশোনা করবে, এবং বিশেষ করে স্কুলে অনেকগুলো গাছ আছে, ওখানে গাছে ফলটল আছে, ফলটল রাতের বেলায় চুরি হয়, তুমি যাবে তো ছাদ থেকে আর কি, ছাদ থেকে ছাদে উঠবে, ছাদেও দেখবে এবং প্রত্যেকটা নিচের রুমেও দেখবে যে সবকিছু ঠিক আছে কিনা, এবং তাকে একটি চাবিও দেওয়া হয় আর কি যেন তিনি রাতে উপরে উঠতে পারে। তো সবকিছু সেজন্যই বলে যে তুমি তোমার মতো করেই কাজ করবে, এখানে কোনো ধরা বাঁধার কোনো কিছু নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবে। এবং হেড স্যারও বলে দিয়েছো যে দেখো যে আমার পার্শ্ববর্তী গ্রামের ছেলে, আমার পরিচিত, তাকে যেহেতু আনছি তো ওকে ওভাবে ওর দায়িত্বগুলো বোঝাই দাও, ওর অসুবিধা সুবিধা তুমি এগুলো দেখবে। তো যাই হোক, সে এভাবে কাজ শুরু করে। তো যেহেতু তার কাজটি রাতে, তাকে রাতে যে নাইটে, সে নাইট ড্রেস, নাইটে কাজ করতে হয়, টর্চ লাঠি সবকিছু থাকে, বাঁশি থাকে, হুইসেল দেয়, সেইভাবে কাজ করে আর কি। তো এভাবে সে কাজ করছে নিয়মিত এক সপ্তাহ। তো এক সপ্তাহ যাওয়ার পরে হেড স্যারও মাঝে মাঝে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা, সেও বলে যে হ্যাঁ ঠিক আছে কাজ করছি। তো এক সপ্তাহ পরে সে যখন রাতে ছাদে উঠে, এটা হচ্ছে যে ঠিক মধ্যরাত আর কি, মধ্যরাতে যখন সে ছাদে উঠে, তখন সে তো সবকিছু দেখে টর্চ লাইট মেরে, যেহেতু অন্ধকার গ্রাম এলাকা, টর্চ লাইট দিয়ে সবকিছু দেখে সব ঠিক আছে কিনা। তো হঠাৎ ওই ওখানে একটা মানে বড় আম গাছ ছিল, তো সে দেখছে যে আম গাছে কেউ একজন নড়াচড়া করছে, একটা মানুষের অবয়বের মতো। তখন সে মানে ওখানে টর্চ দেয়, টর্চ দেওয়ার পর দেখে যে ওখানে একটা মানুষ। তখন সে বলে কে কে বলে সে সামনের দিকে দৌড়ে যায় আর কি। দৌড়ে যাওয়ার পর দেখে যে ওই গাছে একটা মেয়ে মানুষ বসে আছে। তখন তিনি জিজ্ঞেস করে যে তুমি, এই তুমি কে, এখানে কেন এসেছো এত রাতে? তখন মেয়েটা গাছ থেকে নামে, নামার পরে ওর সাথে কথা বলে আর কি। তো উনি একটু ভয় পেয়ে যায় হঠাৎ করে যে এত রাতে এই গাছে একটা মেয়ে কি করছে। তখন মেয়েটা নামে, নামার পরে তাকে পরিচয় দিচ্ছে, আমার নাম হচ্ছে মিম। ঠিক আছে মিম, তো আপনি রাতে এখানে কি করতেছেন? তো বলতেছে আমি এখানে তো আসছি, এখানে আম পাড়তে আসছি। বলে এত রাতে আম পাড়তে এসেছেন? বলে হ্যাঁ রাতে আসছি, আমার ভাল লাগে রাতে আসছি, জায়গাটা ভাল লাগে, এখানে বিভিন্ন গাছ আছে। তখন মেয়েটা বলে যে আপনি কে, আপনাকে তো আগে কখনো দেখিনি। তখন সে বলে যে আমি এখানে নতুন, ক্যাটেগরির কাজ নিয়েছি, দারোয়ানের কাছে, তো নাইট ডিউটি চলে আমার, আমি নাইট ডিউটি করছি আর কি। তাদেরকে এভাবে কথা বলতে বলতে এক সময় মানে ওই মেয়েটার সাথে ওনার একটা সুসম্পর্ক হয় আর কি, পরিচিত যেরকম হয় ওরকম পরিচিতি হয়, পরিচিত হয়। তো মেয়েটা এই পর্যায়ে পরবর্তীতে দেখা গেছে যে মেয়েটা প্রতিদিন রাতে আসে এবং ওই ছেলেটার সাথে কথা বলে আর কি, নিয়মিত কথা বলতে থাকে তার সাথে। তো কথা বলতে বলতে বিভিন্ন পর্যায়ে নিয়ে কথা হয়, তোমার নাম কি? মেয়েটা বলে আমার নাম মিম। তোমার বাবা কি করে? সে বলে যে আমার বাবা ওরকম ক্যাটেগরির কাজ করে। বাসা কোথায়? বলে আমাদের বাসা একটু দূরে, এখান থেকে যেতে 7-8 মিনিট লাগে, ওইখানে আমাদের গাড়ি, ওখানে আমার বাবা থাকে, মা থাকে। তো বলে তুমি রাতে যে আসো, তোমার রাতে আসতে কষ্ট হয় না বা তোমার ফ্যামিলি কিছু বলে না? বলে যে না আসলে আমার তো আমার বাবা ছাড়া কেউ নেই, আর আমি সারাদিন বের হতে পারি না, কারণ সকালে বাবা যে নাইট ডিউটির কাজ করে সকালে বাবা ঘুমায়, বাসায় থাকে, গ্রামজনের লোকজনও থাকে, তো সকালে আমি খুব একটা বেশি বের হই না, আমি এই রাত্রেই বের হই এবং রাতে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি আর কি, এই হচ্ছে অবস্থা আর কি। তো যাই হোক ছেলেটাও তখন তার পরিচয় দিতে বলে তোমার তুমি কে, তোমার নাম কে? তো সেও তার নাম বলে যে আমি এরকম না, আমি পার্শ্ববর্তী গ্রামে থাকি, আমার বাবার নাম এরকম। তো আমার খুব একটা চাকরির দরকার ছিল, যেহেতু আমার ফ্যামিলি খুবই গরিব, তো এখানকার যিনি হেডমাস্টার আছে তা তিনি আমাদের দুঃসম্পর্কে আত্মীয় হন, তিনি আমাকে এই চাকরিটি দিয়েছেন। তো ভালো, তো এইভাবে কথা বলতে বলতে ওদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক হয়ে যায় আর কি। তো সুসম্পর্ক হয়ে যাওয়ার পরে ছেলেটাও দেখে যে মেয়েটা আসলে খুবই সুন্দর, এরকম মেয়ে সে আগে কখনো দেখেনি। তো কথাবার্তা বলে বলতে বলতে ওদের মধ্যে একটা সুসম্পর্ক যেরকম হয় ওরকম হয়, ওভাবে চলতে থাকে। তো এইভাবে আসলে দেখা গেল যে প্রতিদিন রাতেই আসলে মেয়েটা আসে এবং ছেলেটাও কথা বলে। হ্যাঁ কথা বলতে বলতে এটা প্রায় এক মাস এরকম চলে যায় আর কি, স্টে করে আর কি। তো এদিকে হেড স্যারও ওকে জিজ্ঞেস করে যে তুমি কাজ করছো, যে কাজ করতে তোমার কেমন লাগছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা? তো ছেলেটা বলে যে না আমার আসলে তেমন কোনো সমস্যা হচ্ছে না, আমি আসলে এখানে খুব ভালোভাবেই কাজ করছি আর কি, এই আর কি, খুব ভালো লাগছে সবকিছু। তো যাই হোক, তো এখন এভাবে কথা বলতে বলতে যখন ছেলেটা মেয়েটাকে ভাল লাগে, তখন সে এক পর্যায়ে মানে ছেলে মেয়েটার জন্য খুব পাগল হয়ে যায়। তখন বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার ফ্যামিলির সাথে কিভাবে কথা বলবো বা কি আসবে। তো তখন সে বলে যে আসলে আমাকে বিয়ে করতে চাইলে তো এভাবে হবে না, আমার ফ্যামিলির সাথে আগে তোমাকে কথা বলতে হবে। আর তোমাকে আগে বলেছি যে আমাদের এই গ্রামে আমার বাবা ছাড়া আর কেউ নেই, তবে এই গ্রামে যে মুরব্বী আছে একজন চাচা আছে, ওই চাচা আসলে এই গ্রামে খুব প্রভাবশালী চাচা, তো উনি আবার আমাদের আত্মীয় হন, তো উনি যেটা বলবে সেটাই হবে আর কি। তো এখানে অনেক কিছু বিষয় আছে এবং ওই চাচা যেহেতু এই স্কুলের মালিক, এই জায়গাটা তিনি দান করেছেন এবং উনি চেয়ারম্যান, তো ওনার উপর আসলে কেউ কথা বলার সাহস পায় না। তো তুমি যেভাবে চাচ্ছ আমাকে আসলে তুমি আমাকে ওভাবে পাবে না, এটা তুমি ওরকম বাদ দাও। তখন সে বলে যে না আমি আসলে তোমাকে ভুলতে পারছি না, আমাকে তোমার সম্পর্কে জানতে হবে এবং আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি আমার মার সাথেও কথা বলব। তো যাই হোক, এর মধ্যে ছুটি হয়, মানে সে বাড়িতেও যায়, ছেলেটা বাড়িতে যায়, কয়েকদিন থাকে, থাকার পর সে তার পরিবারের সাথে ওইটি শেয়ার করে যায়, মা এরকম একজন ব্যক্তি, একটা মেয়ে নাম মিম, তাকে আমার খুব ভালো লাগে, আমি তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। তো মা বলে ঠিক আছে বিয়ে করতে চাও সেটা তো বিষয় না, এখন এই মুহূর্তে যেহেতু আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, আর তোমার নতুন চাকরি, এখন তুমি একটা নতুন জায়গায় গিয়েছো, কোন মেয়ে আমরা চিনিও না পার্শ্ববর্তী গ্রাম, হ্যাঁ তার সাথেও যদি আমি যে কথা বলবো উনি আবার কিভাবে নেয় এই বিষয়টা, বলবে যে চাকরি করতে পাঠিয়েছে আবার, এসবের মধ্যে কেমন জানা হচ্ছে। তো ছেলেটা আসলে বলে যে না আমি এত কিছু জানতে চাই না, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো মেয়ে এবং তোমারও খুব ভালো লাগবে দেখতে। তো মা বলে ঠিক আছে ভালো লাগবে, তাহলে তুই ওর একটা ছবি আমাকে দে, আমাকে দেখি, দেখে তারপরে দেখে কথাবার্তা বলবো। তো যাক, এই কথা বলার পরে সে আবার তার কর্মস্থলে যোগদান করে এবং নাইট ডিউটি করে। তো কথাবার্তা কথা বলতে বলতে মেয়েটাকে এক পর্যায়ে সে বলে যে আমাকে তোমার একটা ছবি দাও এবং তোমার যে বায়োডাটা আছে সেটি দাও, আমি আমার মার সাথে কথা বলেছি এবং আমার ফ্যামিলি তোমার বাড়িতে প্রস্তাব পাঠাবে। তো তখন এটা বলে যে আসলে তুমি তোমাকে তো আমি আগেও বলেছি যে তুমি যেভাবে ভাবছো আসলে ওভাবে কিন্তু সম্ভব হবে না, কারণ এই বাড়িটি আমার যে আমাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা ছাড়া কেউ নেই, তোমাকে আমি ইতিপূর্বে বলেছি, এবং আমার একটা চাচা আছে যিনি এখানকার বর্তমান চেয়ারম্যান এবং তিনি খুবই প্রভাবশালী, তো আমার মনে হয় না তুমি এটা নিয়ে আগালে তোমার জন্য ভালো হবে। আর তুমি আমার সম্পর্কে কতটুকুই বা জানো, আমারও তো অনেক কিছু বলার আছে, তোমাকে আমি বলতে চাই। তো ছেড়ে বলে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো, কালকে তো আমার সকালে তো আমার খুব একটা বেশি কাজ থাকে না, সকালে তো আমি ঘুমাই, তুমি সকালে আমার সাথে দেখা করো, আমি তোমার সম্পর্কে জানবো, তোমার ঘটনা শুনবো, কিংবা তোমার বাবার সাথে দেখা করবো, কথা বলবো, পরিচয় করাই দাও। ও বলে যে না আসলে সকালে তোমার সাথে আমার দেখা করা সম্ভব হবে না, তো তুমি তো জানোই যে আমি খুব খুব নিয়মের মধ্যে বের হই, এবং আমি যে রাতে বের হই এটা কিন্তু আসলে কেউ জানে না, এবং আমার বাবা যদি কোনো কারণে জানতে পারে তাহলে কিন্তু এটা অনেক সমস্যার মধ্যে যাবে। সো তুমি আসলে তোমার সাথে আমার যে বন্ধুত্বটা আছে ওটি থাকুক, আমি ওভাবেই তোমার সাথে রাখবো। তো যাক, এভাবে আসলে ছেলেটা প্রতিনিয়তই তার সাথে এভাবে জোরজবস্তি করে আর কি তাকে তার পরিচয়টা জানতে চায়। তো মেয়েটাও আসলে এভাবে এক্সকিউজ দেয়। তো এক্সকিউজ দেওয়ার পর মেয়েটা যে কথাটা বলে যে দেখো এই গ্রামে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা তো আসলে আমার চাচার জায়গা, ওই জায়গাটা আমার বাবার জায়গা ছিল, তো এরকম আর কি, তো এখানকার প্রভাবশালী বা এখানকার নিয়মগুলো ভিলেজ পলিটিক্স গুলো আসলে খুবই কঠিন, তুমি এখানে টিকতে পারবা না, তুমি শুধু শুধু ভুল করছো, তো আমার মনে হয় যে তোমার এই ভুল পথে পানা দিলেই ভালো হবে। তো যাই হোক সে আসলে মানতে চায় না, আবার অনেক সময় মানে নিজেকে মানায়, তো খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে পড়ে যায় আর কি, তার ট্রমার মধ্যে দিয়ে সে যায় যে আসলে কি হচ্ছে আমার সাথে, আমি এই মেয়েটাকে এত ভালোবাসি বা এই মেয়েটাকে আমার এত ভালো লাগে, আবার মেয়েটাও আমার সাথে নিয়মিত কথা বলছে কিন্তু সে তার পরিচয় এটা খুব একটা বিষয় দিতে চাচ্ছে না, তো মানে কারণটা কি, সে এরকম ট্রমার মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যেতে থাকে আর কি। তো যেতে যেতে একদিন মানে মেয়েটাকে সে মানে খুব জোর করে ধরে যে আজকে তোমাকে আমি যেতে দিব না, আমি তোমার সম্পর্কে আসলে জানতে চাচ্ছি যে তুমি কেনই বা আমার সাথে এরকম করছো, তুমি প্রতিদিন এই রাতে এসে আমার সাথে কথা বলো, আবার দিন হলে চলে যাও, ফজরের সময় চলে যাও, এরপর তোমাকে আমি আর কোনো দেখা পাই না, আবার তোমার সম্পর্কে জানতে চাচ্ছি, তুমি সেভাবে আমাকে বলতেও চাচ্ছ না, খুব একটা লুকোচুরি লুকোচুরি ভাবতো, তুমি আমাকে আসলে সবকিছু ক্লিয়ার করে বলো, আমি এটা শুনতে চাচ্ছি যে আসলে কি হচ্ছে তোমার সাথে বা আমার সাথে এটা কি যাচ্ছে বা তুমি আসলে কে বা কিভাবেই বা তুমি আমার সাথে এই জড়ালে বা আমি বা কিভাবে তোমার সাথে এরকম মানে মায়া আসক্ত হলাম, আর তোমাকেই বা আমার কেন তো ভালো লাগে, তোমাকে আমি দিনের বেলায় আসতে বলি তুমি কখনো আসো না, তোমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাচ্ছি তুমি সেটাও বলছো না, আবার তুমি বলছো তোমার একটা চাচা এই প্রভাবশালী, তো এখানেও তুমি এরকম করছো লুকোচুরি, আমাকে আসলে সবকিছু ক্লিয়ার করে একটু বলো। তখন এটা বলে আসলে ঠিক আছে তাহলে তোমাকে আমি ঘটনাটা বলি, তুমি যখন জানতে চাচ্ছ আমাকে বলি। তো বলছে এই যে আমি যে চাচাটার কথা বলছি সেই চাচাটা হচ্ছে যে আমার আপন বড় ভাই, এবং আমার দাদা অর্থাৎ আমার দাদা যখন মারা যায় তো আমার দাদার অনেক সম্পত্তি ছিল, এবং ওনারা কিন্তু এই এলাকার জমিদার বললেই সব এক নামে ছিল জমিদারি, এবং ওনারা বিচার আচার করতেন এবং অনেক সম্পত্তি ছিল। তো আমার দাদা যখন মারা যায় তখন অনেক সম্পত্তি তো ছিল, তো আমার দাদা আসলে সেইগুলো সঠিকভাবে বন্টন করে দিয়ে যেতে পারেনি, যেহেতু তারা দুই ভাই, হ্যাঁ তো দুই ভাই, তো এই দুই ভাইয়ের মধ্যে আমার বাবা ছোট ছিল, তো আমার চাচা তো যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত হয় এবং তিনি এলাকার চেয়ারম্যান ছিল, তিনি আমার বাবাকে নানাভাবে ঠকিয়েছে, এবং আমার বাবার যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো তিনি ক্রাফট করে ফেলেছেন, তা থেকে ঠিক মতো করতে দেয়নি, এবং আমার মা যখন খুব অসুস্থ হয়ে যায় তিনি চিকিৎসা করতে পারেনি আমার বাবা ঠিক মতো, এবং আমার মা অসুস্থ হয়ে মারা যায়, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক তারপর কি হলো, তারপর হলো বললো যে এখানে সমস্যাটা বাধা আমার চাচার যে বড় ছেলে সেই বড় ছেলে আমাকে খুব পছন্দ করত, তিনি আমাকে আসলে বিয়ে করার প্রস্তাব দেন, তো আমি আসলে তাতে রাজি ছিলাম না, এবং আমি যখন রাজি ছিলাম না তখন আমাকে আসলে তারা খুব জোরজবস্তি করে, এবং আমার বাবাকেও এটা বলে আর কি যে দেখ তোর ছেলে আমার ছেলে যেহেতু তোর মেয়েকে ভালোবাসে তার মেয়েটাকে দিয়ে দে, তোকে আমি সম্পত্তি দিব বা তোর যে করুণ অবস্থা আর্থিক সচ্ছলতা সেটি আমি দেখব। তো আমার বাবা আসলে এক পর্যায়ে রাজি হয়ে যায়, কিন্তু আসলে আমি রাজি ছিলাম না, তো আমি যখন রাজি হচ্ছি না তখন এক পর্যায়ে আমার বাবার উপর তারা খুব খারাপ ব্যবহার করে আর কি, নানাভাবে টর্চারিং করে কষ্ট দিতে থাকে আর কি, এবং ওই ছেলেটাও আমাকে নানান সময় খুব টর্চারিং করতো, আমাকে জোরজবরদস্তি করতো, তো আমি আসলে কখনোই রাজি ছিলাম না।
রাজি ছিলাম না। তো তখন আমি আমার বাবাকে বলেছি, বাবা তুমি দরকার হলে অন্য ছেলের সাথে আমাকে বিয়ে দাও, কিন্তু আমি ওই ছেলের সাথে কখনোই বিয়ে বসবো না। তখন ওর বাবাও চিন্তা করেছে, ঠিক আছে মেয়ে যেহেতু রাজি না, তখন আমি তাহলে আমার মেয়েকে ওনার সাথে বিয়ে দিব না। তখন বাবা তার বড় ভাইকে বলে যে আমি আমার মেয়েকে দিব না, হ্যাঁ আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। তো অন্য জায়গায় যখন বিয়ে দিয়ে দিব এটা ঠিক হয়, তখন ওনার বড় ছেলে সেটা শুনে, শোনার পরে ওনার বড় ছেলে আর কি ওই মেয়েটাকে ওই মেয়ের কাছে যায় আর কি, গিয়ে বলে যে তুই কি আমাকে আসলে বিয়ে করবি নাকি করবি না বলো। তখন মেয়েটা বলে যে না আমি কখনো তোকে বিয়ে করবো না, তুই আমার রাস্তা থেকে সরে যা। তো এবং মেয়েটা আবার ওই যে মানে স্কুলে ইয়া করতো সেই স্কুলে কিন্তু মেয়েটা দশম শ্রেণীতেই পড়তো, মানে তিনি এসএসসি ক্যান্ডিডেট ছিলেন আর কি, ওই স্কুলে পড়তো। তো মেয়ে ওই ওই মেয়ে যখন মানে স্কুল থেকে বাসা যাচ্ছে তখন মাঝপথে রাস্তাটা আটকিয়ে আর কি ছেলেটা মেয়েটাকে জেরা করে আর কি, যে তো তুই আমাকে কেন বিয়ে করবি না বল। তখন মেয়েটা বলেছে আপনি রাস্তা ছাড়েন আমি বাসায় যাবো, কেন করবো না সেটা তো আমি আপনাকে আগ্রহ বলছি, আপনাকে আমার ভালো লাগে না এবং আপনাদের সাথে আমাদের একটা পারিবারিক দ্বন্দ্ব আছে এবং আপনার বাবা আমার বাবার সম্পত্তিগুলো অনেক ক্রফট করে রেখেছে এবং কেউ ভয়ে কিছু বলতে পারছে না। তো ছেলে যখন জর্জবস্তি করে তখন মেয়েটা করে একটু ওকে একটা থাপ্পড় মারে আর কি, থাপ্পড় মারে চলে যায়। তো এই যে থাপ্পড়টা মারে তখন ছেলেটার ইগোতে খুব লাগে, ছেলে যখন ইগোতে লাগে তখন রাতে ওরা করে কি আমার বাবা তো আগেও বলছে নাইট গার্ডের চাকরি করে, তো রাতে তিন পাঁচজন ছেলে আসে আর কি, তিন চারজন ছেলে এসে আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে তারা আমাকে খুব টর্চারিং করে এবং আমাকে ছেলেটা জোর করে বিয়ে করার প্রস্তাব দেয় যে এখনই রাজি হো বিয়ে কর না তোকে মেরে ফেলবো। তো আমি রাজি হই না। তো আমি যখন রাজি হই না তখন আমাকে এক পর্যায়ে করে কি এই যে এই তুমি যে স্কুলের যে ছাদে বসে আছো এই ছাদ থেকে তারা আমাকে ফেলে দেয় এবং আমি সেখানেই মারা যাই। এবং পরবর্তীতে কি হয় আমি আর বলতে পারি না, তারা এটা অনেক আমার বাবা অনেক বিচারের জন্য কান্নাকাটি করে অনেক কিছু গিয়েছে কিন্তু কোনো কিছুই আসলে হয়নি আর কি, যেহেতু তিনি প্রভাবশালী। তখন ছেলেটা বলে যে তুমি কি আমার সাথে দুষ্টুমি করতেছো, এটা কিভাবে সম্ভব যে তুমি মারা গেছো, তা তো মারা গেলে আমার সামনে এটাকে। এটা যখন বলে তখন মেয়েটা একটা জোরে হাসি দেয় আর কি, তো মেয়েটা যখন জোরে হাসি দেয় তখন আস্তে আস্তে মেয়েটার চেহারা পরিবর্তন হয়ে যায়, তার চেহারাটা খুব মানে বিভর্ষ হয়ে যায়, কালো হয়ে যায়, চোখের নিচ দিয়ে রক্ত পড়তে থাকে এবং তার দাঁত সামনের দাঁতগুলো অনেক বড় হয়ে যায়। তো ওই সময় ছেলেটা দেখে যে সে ওই মানে বিদ্যালয়ের পিছনে আর কি, মানে পিছনের দিকে একটা নিচে ডোবা আর কি, পিছনের সেটটা ডোবা ময়লা ভাগার আর কি, ওখানে সে পড়ে আছে এবং মেয়েটা হাসতেছে তার চেহারা খুবই বিভর্ষ, মানে ও দেখে আর মানে সহ্য করতে পারে না। তখন মেয়েটা বলে যে কি আমাকে বিয়ে করবি, দেখ আমার এই অবস্থা তুই আমাকে কিভাবে বিয়ে করবি। তখন এটা সে আর নিতে পারে না, তখন সে একটা অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আর কিছু বলতে পারে না। তো পরে যখন ওর জ্ঞান ফিরে তখন সে আবিষ্কার করে যে হেড স্যার তাকে ওই যে তার যে রুম সে রুমে শুয়ে রেখেছে, তাকে মাথায় পানি ঢালছে, অনেকেই আছে লোকজন। তখন স্যারকে ও বলে যে ভাই কি হয়েছে আমার স্যার, আমি এরকম তখন বলো যে আসলে তোমার কি হয়েছিল রাতে, তোমাকে দেখলাম যে তুমি পিছনের যে নর্দমা আছে ওখানের মধ্যে পড়ে আছো, তো সকালে তো আমরা আসি তোমাকে খোঁজাখুঁজি করি পাইনা পরে অনেক খোঁজার পর দেখলাম যে তুমি এই পিছনে পড়ে আছো, কি হয়েছিল। তখন সে আর কিছু বলে না, বলে আমার ভালো লাগছে না আমি একটু বিশ্রাম করি। আচ্ছা ঠিক আছে বিশ্রাম করো। তো যাই হোক বিশ্রাম বলে করার পরে পরে যখন সে একটু সুস্থ হয় সে ওই হেড স্যারের কাছে যায় আর কি। তো হেড স্যারের কাছে গিয়ে হেড স্যারকে বলে যে স্যার একটা কথা বলে আমাকে একটু বলবেন, আমি একটা জিনিস জানতে চাচ্ছি। তো বলে হ্যাঁ বলো। তো বলে যে স্যার মিম আসলে কে, মিম নামে কোনো ছাত্রী কি আপনার বিদ্যালয়ে পড়তো কিনা। তখন হেড স্যার অবাক হয়ে যায় বলে মিম তুমি মিমের কথা কেমন জানলা, খুবই স্ট্যাচু হয়ে যায়। বলে যে না আমি একটু জানতে চাচ্ছি আসলে মিম কে। বলে তুমি আসলে কিভাবে জানছো আমাকে বলো যে মিম, এই মিমের গল্প বা তুমি যেটা বলতে চাচ্ছ তুমি কার কাছ থেকে শুনেছ। তো বলছে যে আমি আসলে সরি। তো বলছে যে আসলে মিম তো আমার কাছে এসেছিল, মিম আমার কাছে আসার পরে এই ঘটনা আমাকে বলে যে তাকে তার এক চাচা আছে সে খুব প্রভাবশালী তাকে মেনে ফেলে এরকম বলে, এবং আমি এটা শুনি শোনার পরে আমার থেকে খুব ইয়া লাগে এবং গতকালও সে আমার কাছে এসেছিল, আসার পরে সে এই গল্প বলার পর তার সে মানে উদ্ভব চেহারা দেখে আমি খুব ভয় পাই, ভয় পাওয়ার পরে আসলে আমার এই অবস্থা হয়। তখন হেস্তার বলে যে তুমি কি আসলে পাগল হয়ে গেছো, মিমকে তুমি কোথায় পাইলা, মিম তো এখানে আসার কথা না। তো সে বলে যে না আমি আসলে একটু জানতে চাচ্ছি ঘটনা কি। তখন হেস্তার তাকে ডাকে, ডাকার পরে
তার যে অফিস অফিসে নিয়ে যাবেন দরজাটা আটকার পরে সে অনেক পুরাতন কিছু পত্রিকা বের করে, পত্রিকা বের করার পরে সে পত্রিকাগুলো দেখায় আর কি। তো পত্রিকার হেডলাইন ছিল যে অমুক বিদ্যালয়ের এক ছাত্রীর রহস্যময় মৃত্যু। তো সেটা ওই পত্রিকা দেখার পর আসলে সে আরেকটু অবাক হয়ে যায়, কি ব্যাপার, তার মানে ওই মেয়ে যে ঘটনা বললো সেটা সত্য। তখন হ্যাস্তা বলে যে হ্যাঁ আসলে আমি জানি না মিম তোমার কাছে এসেছে কিনা বা কিভাবে তুমি এই ঘটনা জানলে, কিন্তু মিমের অস্তিত্ব নয়, মিম আজ থেকে আরো 3 বছর আগে মারা গিয়েছে। এবং মিমের যে বড় চাচা যার কথা তুমি বলছো, তিনি হচ্ছে এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এবং রাজনৈতিকভাবে তিনি খুব ক্ষমতাশালী, এবং এই যে স্কুলের জমিটা, এই স্কুলের জমিটা তিনি দান করেছেন ছাত্রদের লেখাপড়া করার জন্য। এবং মিমের চাচার যে ছেলে ছিল সে ছেলে আসলে মিমকে পছন্দ করত। তো পছন্দ করার পরে মিম রাজি হয়নি, তো মিম যখন রাজি হয়নি তখন তারা তাকে খুব টর্চার করে এবং এই বিদ্যালয়ের ছাদ থেকে তাকে ফেলে তাকে হত্যা করে আর কি। তো পরবর্তীতে আসলে এটা অনেক কিছুই হয়, তো যেহেতু আমি আগেও বলেছি যে মিমের বাবা খুব প্রভাবশালী, তো তারা এটাকে অপমৃত্যু বলে নিউজ করে ভাবে ইয়া করে ধামাচাপা দেয় আর কি। তো তোমাকে এটা আমি বলছি, এটা তুমি তোমার মধ্যে রাখ, খবর দাও, এটা তুমি আর কারোর সাথে শেয়ার করবো না। ওই চেয়ারম্যানের কানে যদি এটা যায় তাহলে তারা তোমাকে খুব ইয়ে করবে, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করবে এবং তোমার উপরে অনেক শুনিয়ে যাবে আর কি। তো যাই হোক, তুমি এটা শুনছো, তুমি এক কাজ করো, তোমার আর এই বিদ্যালয়ে কাজ করার দরকার নেই, তুমি বাসায় চলে যাবে না একেবারে। তো পরবর্তীতে তাকে আসলে পাঠিয়ে দেওয়া হয় আর কি। তো ওই ছেলেটা আসলে খুব কান্নাকাটি করে, তোমার মধ্যে
করলেন না উনি
চাকরি বলতে আসলে হ্যাস্তারি আসলে করতে দেয়নি, কারণ ওই যে বললাম যে একটি প্রভাব আছে যে আর এই ঘটনা সে জানলো এবং হ্যাস্তারও অবাক হয়ে গেল যে এত বছর পরে এই ঘটনাটাই বা কিভাবে সে জানলাম। সে বলছে যে মিম তার কাছে এসেছে, তো একটা মিথ্যে মানুষ তো আসতে পারে না। আর ওই ছেলে বলছে যে না, সে তো আমার কাছে আসলো, আর যদি নাই আসতো তাহলে আমি আপনাকে বা এই ঘটনা কেন বললাম, আর আপনিও বা আমাকে এখন এই বিস্তারিত কেন জানলেন। এই হচ্ছে আর কি ঘটনা আসলে ভাই।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমার কাছে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো। এবং মানে এটা নতুন করে বলার কিছু নাই, শুরু থেকেই আপনি খুব চমৎকার বলেন এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিব, কারণ আমাদের সময় যারা শোনেন তারা একটু বড় স্টোরি পছন্দ করে, আপনি বেশ লম্বা একটা স্টোরি বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আর কোনো স্টোরি আজকে আছে? আচ্ছা, শুধুমাত্র তার আগে একটা ছোট্ট কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো অনেক স্টোরি শুনেছেন, কালেক্ট করেছেন, আমাদের সাথেও শেয়ার করেছেন, আপনি আসলে কিসে ভয় পান?
রাসেল ভাই, আসলে ভয় বলতে কি, আমি যদি একটু বলি যে আমার ছোটবেলা থেকেই আমি আসলে মানে ভয় পেতে ভালোবাসি। এসব জিন ভূতের ঘটনা যেখানে হয়, যেমন আগে আমাদের পরিবারে একটা ইয়া ছিল আর কি, এটা তো প্রত্যেক পরিবারে ছিল যখন আমরা 90 দশকে বড় হয়েছে, যে শবকদর রাতে বা শবে বরাত রাতে সকল মুরব্বীরা আমরা যখন নামাজ পড়ে আসতাম, আসার পরে কিন্তু এরকম একটা আলোচনা হতো, ভূতের ভৌতিক আলোচনা। তো এরকম ঘটনা আসলে শুনেছি অনেক, বলেছি। এবং রাসেল ভাই, আমি এর আগেও বললাম যে বাংলাদেশে একটা বড় এরকম শো হইতো এপিসোড, যেখানে আমি শেয়ার করেছি যে আমার ফ্যামিলিতেও কিন্তু আসলে এরকম ঘটনা ঘটেছে। তো ওই ঘটনাগুলো আমি শুনতাম এবং ছোটবেলা থেকেই আসলে আমার এগুলোর প্রতি খুব আগ্রহ ছিল এবং আমি পড়ি আসবে পড়ির প্রতি একটা ইয়া ছিল, আমি বাঁশিও বাজাতাম রাতে এক একা কবরস্থানে বসে। তো ঝিনভূতের কথা যদি বলো, তো ওই ঝিনভূতের প্রতি আমার কোনো ভয় নেই।
আপনার পরবর্তী ঘটনা আমরা শুনবো, তার আগে আরেকটা ঘটনা শুনে আসি, তারপর আপনার ঘটনা আবার শুনছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিছুক্ষণ পরে আপনার সাথে আবারও কথা হচ্ছে। এই পর্যন্ত আপনারা যারা শুনছেন আমাদেরকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস russell.foods.com@gmail.com অথবা russell@foods.com.bd। আমরা পরবর্তী ঘটনায় যাব।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমার সঙ্গে যিনি এই মুহূর্তে স্টুডিওতে আছেন, তার কাছ থেকে শুনুন তার নাম এবং পরিচয়। আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে, আপনার নামটা একটু বলুন সবাইকে।
থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আমি আজম হোসেন।
সো আমরা আজম হোসেন, আমরা আজম ভাইয়ের কাছ থেকে আমরা পরবর্তী ঘটনা শুনবো। তো আজম ভাই, আপনি এখন একটা ছোট ঘটনা বলবেন, সেই ঘটনাটা কোথাকার, সেই প্রেক্ষাপটটা দিয়ে যদি শুরু করতেন।
আচ্ছা, এই ঘটনাটা এর আগে যে যার স্টোরিটা আমি বলেছি ওনার সাথে ঘটে যায়।
ওকে,
আবু সুফিয়ান ভাই, কুষ্টিয়া।
রাইট। এবং আপনি বিরতির আগেও বলেছিলেন যে মানে আপনি আবু সুফিয়ান ভাইয়ের আরেকটা স্টোরি আছে এবং সেটা আমরা ওকে ওকে
আমরা সেখানে চলে যাচ্ছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে যে ওনার এলাকাতে এই ঘটনাটা, একজন কলেজের প্রফেসর, ওনার তিনটা মেয়ে ছিল, ওনার মেয়েদের বিয়ে হতো না, অনেক সুন্দরী তারা দেখতে, তারা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে এক এক করে, বাট উনি ট্রাই করেছে অনার্স লেভেল থেকে তাদের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিয়ে যখনই ছেলের পক্ষ দেখতে আসতো কোনো না কোনো একটা কারণে ওই বিয়েটা ভেঙে যেত, এবং তিনটা মেয়ের ক্ষেত্রে একই ঘটনা। এটা হওয়ার পর উনি খুব চিন্তিত হয়ে যায় যে আসলে একজন বাবার ক্ষেত্রে এরকম মেয়েরা যদি মানে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে দিতে পারছে না, একটা বাবার কি পরিমাণে টেনশন কাজ করে। তো উনি এটা নিয়ে খুব মানে টেনশন করতে করতে একটা খারাপ অবস্থানে চলে গেছে। তো উনি চিন্তা করেছে মানে ঘটনাটা কি, উনি তখন হুজুর, তারপর হচ্ছে বিভিন্ন পীর ওনাদের কাছে গিয়েছেন, তো তারা বলেছে যে এটা প্যারানর্মাল কাহিনী, যে জিনরা ডিস্টার্ব করছে। উনি অনেকের কাছে গিয়েছে, তারা ওই জিনগুলোকে তাড়ানোর চেষ্টা করেছে যারা ওই বাড়িটাকে আঁকড়ে ধরে আছে ওই মেয়েদেরকে, কিন্তু তাদেরকে মানে যত বড় হুজুরি আসলে টাঙ্কানো তারা মানে পারে নাই, ভয়ে চলে গেছে। শেষ পর্যন্ত সুফিয়ান ভাইয়ের কাছে এসেছে যে হুজুর আপনি আমার জন্য একটু কিছু করেন, আমার মেয়েদের বিয়ে দিতে পারছে না, খুব কাকুতি মিনতি করে আর কি। ওনার কাছে খুব খারাপ লেগেছে যে এরকম একটা দুঃখজনক ব্যাপার। তো উনি বলেছে ঠিক আছে তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। পরে উনি গিয়েছে, তো যাওয়ার পর ওনার যা যা করার সেগুলো করেছে। উনি ওই মেয়ে তিনজনকে ডাক দিয়েছে ঘরের মধ্যে, তারপর জিনগুলোকে হাজির করেছে। তো তখন জিজ্ঞেস করেছে যে ব্যাপার কি, তোমরা কেন এদেরকে তিনজনকেই ধরেছে জিনে, কেন এটা কেন করছো, তাদের বিয়ে হচ্ছে না কেন, তোমরা কি করো এমন। তো বলতেছে আমরা তিন ভাই, আমরা ওদের তিনজনকে পছন্দ করি এবং তাদেরকে আমরা বউ হিসেবে মেনে নিয়েছে। চিন্তা করার অবস্থা যে বউ হিসেবে, হ্যাঁ বউ হিসেবে মেনে নিয়েছে, এবং খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তাদের সাথে ফিজিক্যাল কিছু একটা হয় এবং মেয়েদের সাথে কথা বলে হুজুর, যে মানে টোটালি ওনার শোনার চেষ্টা করে যে ওদের সাথে আসলে কি হচ্ছে টাকে। ওদের যখন বিয়ে,
এই সমস্যাটা যখন হলো মানে যখন তিনজন আক্রান্ত হলেন, তারপরে হুজুর এটা সমাধান কি দিলেন?
সমাধান হচ্ছে ওদেরকে তাড়িয়ে দেয়, এটা হচ্ছে লাস্ট সমাধান দেয়। কিন্তু সেটা কিভাবে আমি সেটা একটু বলছি আর কি। তো ওদের সাথে কথা বলে, তো কথা বলার এক পর্যায়ে বলে যে আমরা আমরা হচ্ছে ওদেরকে বিয়ে করব, আমরা ওদেরকে আমরা বউ হিসেবে মেনে নিয়েছি। তো উনি বলে যে না এটা তো সম্ভব না, আমরা মানুষ আর তোমরা হচ্ছে জিন, তোমরা কেন এই কাজটা করবা, এবং বিয়েগুলো ভাঙত কিভাবে, কেউ না কেউ একজন এসে ওই ছেলে পক্ষের কাছে এই মেয়ের নামে কোনো না একটা দুর্নাম করে দিত আর কি। আবার এমন হতো যে ওই মেয়েরা আপনি যেদিন ছেলে পক্ষ দেখতে আসবে অসুস্থ হয়ে যেত, ধরেন মেয়ে বড় মেয়েকে দেখতে আসে কিন্তু সে হুট করে অসুস্থ হয়ে গেছে, এ ধরনের ঘটনা ঘটতো আর কি। যাই হোক, এভাবে করে তাদের বিয়ে হচ্ছিল না কোনোভাবেই না। তখন তাকে ওদেরকে জিজ্ঞেস করেছে যে তাহলে তোমরা কেন যাচ্ছ না, বলছে না আমরা কখনো যাব না, আমরা মারা গেলেও যাব না। বলছে তোমরা কোথায় থাকো, বলছে যে আমরা এই বাড়িতেই থাকি, ওনার বাড়ি চারতলা। বলতেছে আমরা নিচে আমাদের একটা বাড়ি আছে সেই বাড়িতে আমরা থাকি, তো আমরা ওদেরকে আর ছাড়বো না। তো উনি বলছেন না তোমাদের যেতেই হবে। তখন ওই জিনরা বলছে যে আমাদের সাথে যদি আপনি বেশি জোরাজোরি করেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হবে এবং সেটা আপনি কখনোই মানে ঠিক করতে পারবেন না, আপনার এত বড় ক্ষতি হবে। তো বলছে যে কি ক্ষতি তুমি আমাদের করবা, বলছে আপনার বউ বাচ্চা আছে, আপনার মা আছে, আপনার সংসার আছে, অনেক ক্ষতি হবে আপনাদের। তো আপনি যদি আমাদেরকে এখান থেকে তাড়াতে চান, আপনার মার কাছ থেকে আপনি অনুমতি নিয়ে আসেন। তো উনি খুব আসলে টেনশন পড়ে গেলেন, উনি ওই দিন ওখান থেকে আসছেন, আসার পরে উনি আসলে এমনিতে খুবই মানবিক একজন মানুষ, উনি চিন্তা করতেছে যে মারা তো একদিন যাবই, কিন্তু এই যে মেয়ে তিনটার বিয়ে হচ্ছে না এটার একটা সমাধান আমি করব। তখন উনি এসে ওনার মায়ের কাছে বলে যে মা এই এই ব্যাপার, তো তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এখানে আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব। তাতে যদি আমার কোনো ক্ষতি হয় তো হবে, একদিন তো মারা যাবে, একদিন না কোনো, আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর টোটালি ভরসা। তখন তার মা বলে, ঠিক আছে বাবা যাও, আমি দোয়া করলাম তুমি যেন এইখানে সাকসেস হও। তখন সে যায়। তো যাওয়ার পরে তাদেরকে তারা এতে মোটামুটি চার পাঁচ দিন সময় যায়। চার পাঁচ দিন সময় গেলে পরবর্তীতে আল্লাহর রহমতে ওই তিনটা মেয়ের এক বছরের মধ্যে বিয়ে হয়ে যায়, এক বছরের মধ্যে। আর আল্লাহর অশেষ রহমত, ওনার ফ্যামিলি তো ওনার কোনো প্রবলেম হয় নাই এই হুজুরের।
আমি এটাই চিন্তা করছিলাম যে হুজুর এবং সেই মেয়েটি দুজনের পরিবার এখন এটার বাইরে আছে কিনা। তো আপনি কনফার্ম করলেন, আপনি অনেক কষ্ট করে ঝড় বৃষ্টি রাতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজম ভাই, এবং আশা করছি খুব ভবিষ্যতে খুব দ্রুত আপনাকে আবারও পাবো। আপনি ভালো থাকবেন, আপনি নিশ্চয়ই অনেক ক্লান্ত আজকে, আপনি অনেক সকালে ঢাকায় এসেছেন। সো আপনাকে আর দেরি না করে আপনি আজকের মতো আপনাকে বিদায় জানাচ্ছি আমরা। যাবার আগে লিসনারদের যদি কিছু বলতে চান।
লিসেনার্সদের উদ্দেশ্যে বলবো যে সকলেই ভালো থাকবেন। এখন বৃষ্টি বাদলের সময়, বৃষ্টিতে হুটহাট ভিজলে কিন্তু ঠান্ডা লাগবে, সো এই দিকটা সবাই একটু খেয়াল রাখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমাদের দেশের দুঃসময়ে সবাই যার যার জায়গা থেকে কাজ করার ট্রাই করবেন। এখন বন্যার সময়, অনেক সময় বিভিন্ন জেলাতে আমাদের বন্যা হয়েছে, আমরা অলরেডি জানি, আমরা ট্রাই করবো সেই জায়গাগুলোতে কাজ করার জন্য। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সকলেই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আপনার সাথে আমি আজকে লাইভে কথা বলতে পারলাম, এটা আমার জন্য খুব আনন্দের একটা ব্যাপার, খুব আনন্দ একটা মুহূর্ত আজকে আমার গেল আর কি। থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ, আসলে আপনার সাথে স্টুডিওতে কথা বলে আমারও খুব ভালো লেগেছে। আপনি ভালো থাকবেন এবং ভালো দরে থাকবেন। আমরা আমাদের আজকের এই এপিসোডের শেষ অতিথির কাছে যাচ্ছি, আশা করব বাকিটা সময় আপনারা সঙ্গেই থাকবেন। আজম ভাই, আপনাকে বিদায় জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ দিন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল্লা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি বলেছিলাম যে আমাদের আজকের এই এপিসোডের শেষ ঘটনায় আমরা যাব, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ইসা। ইসা একটা ঘটনা বলেছেন, এর মধ্যে আপনাদের শুনিয়েছেন সেই ঘটনাটি, আমরা তার শেষ ঘটনায় যাব। চলুন ইসা, কথা না বাড়িয়ে চলুন আপনার ঘটনায় যাই।
আচ্ছা, রাসেল ভাই, ঘটনা দুটো আছে। একটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের, একটা বাংলাদেশের, কোনটা বলবো?
এটা আপনার ইচ্ছা, এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যেটা বলতে ইচ্ছা করে, যেটা বেশি ভয়ের মনে হচ্ছে আপনার কাছে, আপনি সেটাই বলুন।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই পার্শ্ববর্তী দেশে যেটা আমি শুনেছি ওটাই আমি বলি
প্লিজ।
আমি তো রিসেন্টলি পঞ্চগড়ে গিয়েছিলাম, বর্ডার সাইডের এরিয়া, তো বাংলা বান্ধে গিয়েছেন। তো ওখানে আমাদের দুঃসম্পর্কের একটা দাদু আর কি, দাদি, যিনি, ওনাকে জিজ্ঞেস করেছিলাম আর কি। আমি তো আগেও বলেছি যে আমি কোনো জায়গায় গেলে, ঘুরতে গেলে বা বেড়াতে গেলে আনন্দ হলে এই ঘটনাটা তুলি আর কি। তো তখন আমি বললাম যে দাদু, তোমার কাছে এরকম কোনো ঘটনা আছে কিনা। তো উনি বলল যে একটা তো আছে, একটু শেয়ার করো। তো উনি আমাকে শেয়ার করলো, সেটাই তাহলে আমি উপস্থাপনা করছি।
জি,
তো এটা হচ্ছে যে বাংলা ভান্দা বর্ডার সাইড, তো ওখানে একটা অজপাড়া গ্রাম আর কি, ওখানে অনেক মুসলিম মানুষ বাস করে, হিন্দুরাও আছে, মানে মিক্স আর কি। তো ওনারা আবার বাংলা ভাষায় কথা বলেন বুঝে মোটামুটি। তো ওই গ্রামটা, ঘটনাটা হচ্ছে আপনার 2003-04 দিকে আর কি। তো গ্রাম সাইড এরিয়া, তো ওখানে আসলে আপনার কুসংস্কারটা একটু বেশি প্রচলন আছে ওরা ওখানে আর কি, যে জিনপত্র ধরলে তাবিজা ব্যবহার করা, অন্যান্য ঘটনা এরকম চলে। তো ওরকম গ্রামে ওই হঠাৎ করে মানে একটা আগন্তুক আসে আর কি, একটা লোক আসে, ছেলেটা, একটা ছেলে অর্থাৎ 22-23 বছরের একটা যুবক, উনি হঠাৎ করে আগমন করে আর কি গ্রামে। তো আগমন করার পরে আসলে কোথা থেকে এসেছেন বা কিভাবে কি, অত কিছু তিনি পরিচয় দেন না। তো গ্রামবাসীর কাছে তিনি এসে সাদা কাপড় পরে আর কি, অর্থাৎ আমরা যদি একটু বলার চেষ্টা করি যে হজের সময় যেভাবে সাদা কাপড় পরা হয় আর কি, ওরকম পোশাক পরতেন, ওরকম পোশাক পরে ওনার আগমন। এবং চুলগুলো লম্বা, খুব সুন্দর স্মার্ট একটা ছেলে। তো তিনি এসে ওই একটা খোলা মাঠের নিচে, উনি মানে একটু পাহাড় টাইপের উঁচু, ওখানে একটা খোলা মাঠ আছে, ওখানে তিনি বসে আর কি।
জি,
তো গ্রামের লোকেরাও আসলে এরকম একটা ছেলে দেখার পরে তারাও একটু অবাক হয় যে ছেলেটাকে কোথা থেকে আসলো, কিভাবে কি। তো ওখানকার যাকে আমরা মুরব্বী মানে তিনিও মানে জিনিস শুনলো আর কি, শোনার পরে তিনি মুরব্বী টাইপের লোকটা আসলো। আসার পরে ওই ছেলের কাছে জানতে চাইলো আর কি যে তুমি কে বা কোথা থেকে আসলো। তো সে বলো যে আসলে আমি একজন সাধক, আমি সাধনা করি, আমি ঝিনের সন্তান। এভাবে বল যে আমি ঝিনের সন্তান, আমি সাধনা করি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আমি ঘুরি আর কি। তো তোদের এখানে আসছি, তোরা এই গ্রামের মধ্যে আছিস, তোদের কি সুযোগ সুবিধা বা কি অসুবিধার মধ্যে আছিস আমি সেখানে এখানে কিছুদিন অবস্থান করবো আর কি, দাওয়াত নিলাম তোদের থেকে। তো আমি আগেও বলেছি যেহেতু ওরা আসলে একটু কুসংস্কার ভিত্তিক, তখন ওনারা এটা শোনার পরে আসলে একটু অবাক হয় আর কি। অবাক হওয়ার পর তাকে ওখানে থাকার একটা স্টে করে দেয় আর কি, থাকার একটা ব্যবস্থা করে দেয়, ছোটখাটো একটা প্যান্ডেলের মতো করে দেয় যে এখানে আপনি থাকেন এবং এখানে আপনি বসেন, আপনি সাধনা আপনি করেন। তো এরপর আসলে গ্রামের মধ্যে যখন এরকম একটা ঘটনা ঘটছে, সবাই আসলে লোক লোকালয়ে সবার কানে কানে গেল, কানে ঘুষাল, তখন সবাই আসলে দেখতে আসলো আর কি, দেখতে আসছে। দেখতে আসার পরে কেউ আসলে সন্তানদের জন্য পানি পড়া নিচ্ছে, কেউ সন্তানকে ঝাড়াচ্ছে, এবং বিভিন্ন ধর্মের লোকেরাও কিন্তু আস্তে আস্তে আসা শুরু করলো। এবং ওনার কাছ থেকে আসলে এই ধরনের মানে পড়া ঝাড়পুক এসব নিচ্ছে, আদেশ নিচ্ছে। তো উনি অনেকটা জ্যোতিষী টাইপের মতোই ওনাকে মানে সবাইকে নিয়ে মক্তব্যে বসে বিভিন্ন কথা বলে আর কি। তো উনার একটা বৈশিষ্ট্য ছিল যে উনি মানে প্রতিদিন সন্ধ্যার পরে গ্রামের মানুষ যারা ছিল ম্যাক্সিমাম তো মাঠে কাজ করে, তো তারা এসে উনার কাছে বসতো। তো উনি আসলে বিভিন্ন ঘটনা বলতো, বিভিন্ন গল্প বলতো, বিভিন্ন জিনিস জানতে চাইতো, ওটার সমাধান দিতেন তো উনি এবং গল্প বলতো আর কি। তো ওনার গল্পগুলো ছিল এরকম যে এই যে তোমরা এখন যে জায়গায় বসে আছো, আজ থেকে 100 বছর আগে বা 25 বছর আগে 50 বছর আগে জায়গাটা তো এরকম ছিল না, জায়গাটা এরকম ভয়ঙ্কর ছিল, এখানে অমুক থাকতো, বাঘ আসতো, ঝিনরা এখানে বসবাস করতো, অমুকের ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল, অমুকের ছেলেকে অত্যাচার করতো, অমুকের সাথে অমুকের দ্বন্দ্ব বাজিয়ে দিত, এরকম কল্পনা বলতো আর কি। তো এই ঘটনাগুলো আসলে মানুষ শুনতো এবং শুনতো যে শুনতে শুনতে তার ঘটনাগুলো প্রায় মধ্যরাত পর্যন্ত এরকম হয়ে যেত যে এমন ঘটনাগুলো সে বলতো আর কি, তার ঘটনাগুলো। তো প্রতিদিন আসলে মানুষ বিভিন্ন মানুষ আসতো এবং বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো এখানে আসে ওনার কাছ থেকে মানে সবক নিত আর কি, যে ওনাকে বলতো যে বাবা, বাবাই ডাকতো আর কি, যে বাবা এটা কিরকম কি হচ্ছে। তো তখন বলতো যে তোর তো এই সমস্যা, তোর ফ্যামিলিতে তোর অমুক চাচা তোকে তাবিজ করেছে যার কারণে তুই আসলে ঠিক মতো কাজ করতে পারছিস না। তারপর অমুককে বলতো যে তোর ছেলেকে তো ঝিনে ধরছে, তো উনি ঝাড়ফুঁক করে দিত। এবং মানুষ যখন দেখতে লাগলো যে আস্তে আস্তে যে তার এই কাজগুলো উপকার আসছে, তখন তারা আসলে তাকে আর একটু মানে মানা শুরু করলো আর কি, তার প্রতি আসলে আসল ভক্তিটা আরো চলে আসলো যে এই ধরনের বিষয়গুলো দেখলে আর কি। তো প্রতিদিন এরকম আসর বসত এবং এক পর্যায়ে ওই যে ওনার মানে যিনি আঙ্কেল আর কি, আমি মানে দাদির যে আত্মীয় সেই হিসেবে আঙ্কেলই বলছে। তো ওই আঙ্কেল মোটামুটি উনিও এক পর্যায়ে যখন দেখলো যে না মানুষের একটা উপকার হচ্ছে এরকম, তখন উনিও আসলে এক পর্যায়ে বিশ্বাস করা শুরু করলো যে এরকম ঝিনের সন্তান আসলো এবং এটা গ্রাম অঞ্চলে ব্যাপক হারে ছড়াতে লাগলো আর কি, ঝিন আসলো এবং অনেকে পূজা করা শুরু করলো। তো উনার থাকা খাওয়ার ব্যবস্থা আসলে গ্রামবাসীরাই করে দিত। তো এবং দেখা গেত যে গ্রামে এরকম হতো যে সবাই খাওয়া দাওয়া করার পরে মানে দ্রুত আসার পরে খাওয়া দাওয়া করার পরে সবাই বলতো যে তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, বাবার কাছে যাবো, বাবা গল্প বলবে, হ্যাঁ শুনবো, এবং অনেক সমস্যা আছে আমার, এই সমস্যা এটা আমি বলবো আর কি। তো উনিও যথারীতি ওনার মতো করে গল্প করা বলে যেতেন যে তোদের এই সমস্যা, তোরা এইভাবে চল, এই ভালো ভালো কাজগুলো কর, নিয়মিত নামস্কারম কর, ষষ্ঠাকে দাগ, এই কাহিনীগুলো বলতো। তারপর বলতো যে অমুক জায়গায় যাবি না, এই জায়গাটা ভালো না, সন্ধ্যার পরে অমুক নদীর তীরে সন্তানদেরকে বিকালে বা সন্ধ্যার পরে নামতে দিবি না বা খেলতে দিবি না, এরকম ইয়া করতো। তো উনার আবার একটা বৈশিষ্ট্য ছিল, উনি গ্রামবাসীরা যখন ওনাকে খাবার দিত তো উনি অল্প খাবার খেতেন না, কি ওনার দেখা গিয়েছে যে উনি ভাতই খেতে পছন্দ করত, কিন্তু বড় যে বল বা গামলাগুলো আছে ওরকম বড় গামলা করে তাকে ভাত দিতে হতো এবং সেই ভাতগুলো উনি শুধু পানি দিয়ে খেতেন, উনি আর কোনো তরকারি বা অন্য কোনো কিছু খেতেন, উনি ভাত পানি নবন দিয়ে খেতেন এবং এই খাবারটা উনি মানুষের সামনে খেত না আর কি। উনি যে পদ্মার তাঁবু টাঙিয়ে দেওয়া আছে ওটার ভিতরে যেত, ভিতরে খেত আর কি। এবং ওই সময় যখন কোনো মানুষ আসতো তখন তিনি তাদেরকে খুব ফার্সি ভাষায় বা কে কেউ বলতো যে আরবি ভাষায় বা ফার্সি ভাষায় গালিগালাজ করতো আর কি, যে উনি খাওয়ার সময় ওনার সামনে কেউ থাকতে পারতো না। এবং
মজার বিষয় হচ্ছে যে এই যে গামলা করে খাবার দেওয়া হতো, এটা খেতে ওনার সর্বোচ্চ এক মিনিট লাগত, এক মিনিটের কম সময় লাগতো। মানে মানুষ দেখলো যে ওনাকে ভাত দিল, উনি ভাতগুলো নাড়াচ্ছে, তো সামনে থাকলে তো খেতে না, বলতো তোরা যা, চলে যেত, এরপর বলটা দিত যে খাওয়া শেষ, নিয়ে যা। তো এটা মানুষের আসলে খুব অবাক লাগতো। এবং এই যে তার যে অলৌকিক যে কাজগুলো তিনি করতেন এবং সেই কাজগুলোর প্রতি মানুষ আসলে তাকে মানা শুরু করলো, ভয়ও পেত এবং অনেক বড় পর্যায়ে একটা পীরের পর্যায়ে তাকে মানা শুরু করেছে আর কি। তো আমি যে মানে যে আঙ্কেলের কথা বললাম, তো ওই আঙ্কেলের মানে ভাগ্নে আর কি, ভাগ্না, উনি আবার যে শহরে লেখাপড়া করতো, তো লেখাপড়া শেষ, তো ভাগ্না মানে তখন কলেজে পড়তো আর কি, তো লেখাপড়া শেষ উনি গ্রামে বেড়াতে আসেন আর কি। গ্রামে বেড়াতে আসেন, আসার পরে উনি গ্রামে থাকবেন, তো তখন বেড়াতে আসার পর আঙ্কেলের বাসায় উঠে ওঠার পরে তখন মানে ওনার তো মামা হয় আর কি, মামাকে বলতেছে, তো ভাগ্না বলছে, ভাগ্না চলো আমা আজকে একটা অদ্ভুত জায়গায় তোমাকে নিয়ে যাই, তুমি তো এখানে বেড়াতে এসেছো, তো চলো আমরা ঘুরি, আজকে রাতে একটা জায়গায় নিয়ে যাব, তোমাকে ঝিনের ছেলে দেখাবো। তখন ভাগ্না হাসি দিল, মামা কি বল, ঝিনের ছেলে, ঝিন কোথায় পাইলা তুমি, ঝিনের ছেলে কোথায় আসবে, বলে যে না এখানে ঝিনের ছেলে আছে এবং উনি খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা বলে, যে ঘটনাগুলো আসলে মানুষ কখনো শুনে না এবং উনি বিভিন্ন সমস্যার সমাধান দেন এবং যেগুলো মানুষের খুব কাজে আসে। তখন বলল যে মামা আসলে দেখো এগুলো কোনো কিছুই না, এগুলো সব ফেক, তুমি যেটা শুনছো ওটা আসলে ওরকমই না, তোমাদেরকে হয়তো বলে, তোমরাও তো গ্রামের মানুষ, কুসংস্কারে বিশ্বাস করো, বাট বিজ্ঞানের যুগে এগুলো আসলে কিছুই না। তো উনি বলল যে আচ্ছা চলো না যাই দেখে আসি, তো উনি সেটা যেতে রাজি হয় না আর কি, তো সে যায় না। তো পরের দিন আসলে সে যখন থাকে তখন তো শুনে যে এটা নিয়ে কথা হচ্ছে, অমুক ঝিনের ছেলে বাবা এরকম বললো, এরকম বলছে, এরকম ঘটনা, উনি এরকম অনেক ক্ষমতা অধিকারী, আমার ছেলের জ্বর হয়েছে, ডাক্তার দেখালাম, কিছু হলো না, বাট উনি যে পানি পড়া দিল সে পানি পড়াটা খেয়ে ভালো হয়ে গেল। তখন উনি ভাগ্না হাসতেছে, বলে যে তোমরা তো ভুল করতেছো, এটা তো আসলে এইভাবে হচ্ছে না, তোমরা যেটা বলছো এটা তো কখনোই সম্ভব না বিজ্ঞানের যুগে, এটা তোমাদের মনের ভয় এবং তোমাদের বিশ্বাস থেকেই আসলে এটা জন্ম নিয়েছে। তখন আসলে ওই লোকগুলা ওই ছেলেটার উপর একটু ইয়া হয় আর কি, একটু ইয়া হয়, এবং যেহেতু আঙ্কেল ওনার আঙ্কেলই একটু ওখানকার মুরব্বী টাইপের দেখাশোনার দায়িত্ব নিচ্ছে, তো ওনার ভাগ্না হিসেবে আসলে কেউ কিছু বলে না আর কি। তো এরকম সুন্দর সুন্দর এক পর্যায়ে মানে ছেলেটাও বলে যাচ্ছে আর কি, যে আসলে দেখো তোমরা এগুলা কুসংস্কার, মামা তোমরা এগুলো কেন বিশ্বাস করো, এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই, কি না কি ছেলে এগুলো কি বলে এগুলো। তো এরকম চলতেছে, তো এক পর্যায়ে একদিন ছেলেটা মানে এরকম ঘটনা শুনতে সবাই চলে গেল, তো সবাই আসলে খুব আগ্রহী নিয়ে যায় সন্ধ্যার পর, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে কথাটা মানে উনি গল্প বলেন এবং রোগী দেখেন। তো উনার ভাগ্নেও যায় আর কি, যে গিয়ে দেখি আজকে আসলেই কি, সবাই এভাবে বলছে ঘটনা, তো এটি আসলে কি। তো বলার পরে তো ছেলেটা মানে ভাগ্নে যায় আর কি, যায় তো, তো ওখানে আসলে ওই ভ্যান, তো ভ্যানে করে বলে আর কি, তো ও তো আসলে চিনত না গ্রামে, কিন্তু ও যখন ভ্যানওয়ালাকে বলল যে আমি এখানে কি একটা বাবা আসছে না, আমি ওখানে যেতে চাই, আমাকে নিয়ে যাবে, তো বলে হ্যাঁ হ্যাঁ চলো নিয়ে যাবো। তো নিয়ে যাওয়ার পরে এই ছেলেটা মানে ভ্যান চালকরা মানে এত ভক্ত বাবা যে বাবার কাছে পেশেন্ট নিয়ে গেলে ওরা ফ্রিতে নিয়ে যায়, কোনো টাকা পয়সা নিবে না, বলছে আপনি তো মুখে ভাগ্না লাগা লাগবে না, আপনি বাবাকে ইয়ে করিয়ে, বাবার থেকে আপনার কোনো সমস্যা থাকলে বাবাকে বলতে পারেন, আপনার অনেক সমস্যা, আপনি যেহেতু লেখাপড়া করেন, আপনার লেখাপড়ার জ্ঞান মেধা শক্তি বৃদ্ধির জন্য কোনো দোয়া লাগলে নিতে পারেন। তখন বলে যে তোমরা এগুলো আসলে কি যে বিশ্বাস করো, এগুলো তো বিশ্বাস করার মতো আসলে কিছু না, তো এগুলো এই যুগে আসলে যায় না, তোমরা ভুলের মধ্যে আছো, কুসংস্কারের মধ্যে আছো, আর এসব জিনদুত বলে কিছু না, এগুলো সব ফাউ। তখন ভ্যান চালকটা বলে যে আসলে আপনি মনে ভুল করছেন, আপনি এগুলো বলিয়েন না, এটা ঠিক না। তো যাক, পরে ছেলেটা আস্তে আস্তে যায় আর কি, তো এটা একটু আমি আগেও বলেছি পাহাড়, তো পাহাড়ের উঁচু, তো সে উঠে আর কি, উঠার পর দেখে একটা তাঁবু, তাঁবুটার বাইরে বাবা বসে আছে এবং গ্রামবাসীরা সবাই মনোযোগ দিয়ে ওই বাবার গল্প শুনতে থাকে, তো বাবার ঘটনার মতো ঘটনা বলছেন গ্রামবাসীকে। তো ছেলেটা সামনে গিয়ে দাঁড়ায় আর কি, দাঁড়ার পরে সেও শুনে আর কি বলে। হ্যাঁ, বলার পরে বাবা যখন এরকম গল্প বলতে থাকে যে তোমরা আজ থেকে 1400 বছর আগে 1500 বছর আগে এখানকার ইতিহাসটা ছিল এরকম, এখানে পরীরা বাস করত এবং তারা এখানে মানুষদেরকে, তখন মানুষের আনাগোনা ছিল না, খুবই কম, এবং তাদের রাজত্ব এখানে ছিল, তারা এখানে রাজত্ব করত, এখানেই তারা বসবাস করত এবং এখানে তাদের বিচার আচার হতো, তারা এখানে নানানভাবে ঘোরাফেরা করত, এবং এই পরীদেরকে পরে এক দরবেশ আসে, সেই দরবেশ এসে তাদেরকে দৌড়ায়, দৌড়ানোর পরে এখানে আস্তে আস্তে মানুষের বসবাস শুরু হয়, এইভাবে ঘটনা বলে যেত। তো ছেলেটাও দাঁড়া দাঁড়ায় শুনছে, তো শোনার পরে ছেলেটা সরাসরি ওই আগন্তুকের সামনে গিয়ে দাঁড়ায় আর কি,
দাঁড়ানোর পরে ও বলে যে আপনি আসলে কে? উনি পরিচয় দেয় যে আমি আসলে একজন সাধক, সাধনা করে আমি বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের উপকার চেষ্টা করি। তো বলছে আপনি যে বলছেন গ্রামবাসীকে আপনি চিনের সন্তান সাধক, এগুলো তো আসলে কিছুই না, এগুলো ফেক, এগুলো আপনার কোনো কাজে আসবে না। তো লোকটা বলে যে মানে এখন তো একটা হাসি দেয় আর কি, বলে আপনি কতটুকু জানেন আমার সম্পর্কে? সেটা বলে যে আমার জানার দরকার নেই, কারণ এগুলো যে আসলেই ফেক, হ্যাঁ এগুলা বোঝা যায় না এই গ্রামবাসীরা, হয়তো তারা তো অত শিক্ষিত না এবং ওরা কুসংস্কারে বিশ্বাস করে বলে তারা আপনাকে ভক্ত করছে বা মানছে, কিন্তু আপনি আসলে এগুলো কিছুই না, এগুলো তাদেরকে দিয়ে আপনার মন কেন ধান্দা করছে আপনি, এইভাবে বলে আর কি। তো এরকম তর্কতর্কি বলছে ছেলেটা বলে যে ঠিক আছে, আপনি যদি সত্যি জিন হন বা আপনার মধ্যে যদি কোনো ক্ষমতা থাকে আপনি আমাকে গাইব করে দেখান, আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো। তো ছেলেটা ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারে ভাবে গণে, গণার পরে যখন মানে কিছুই করতে পারে না লোকটা, তখন ছেলেটা বলে যে আপনি তো ভুয়া। এবং ছেলেটা গ্রামবাসীকে বলে যে দেখছেন আপনারা যে এতক্ষণ ধরে বা এত দিন ধরে এই যে ওনার এত খেতমে করছেন, তো আসলে তো কিছুই না। তো এটা বলার পরে আগন্তুকটা আসলে একটু লজ্জা পায় আর কি, সে লজ্জা পায় এবং মুখ হয়, এবং গ্রামবাসীরাও আসলে একটু অবাক হয়ে যায় যে কি হচ্ছে আসলে, কি হইলো, বা বাবার বা এই সাধকের যদি এরকম ক্ষমতা থাকে বা এরকম ক্ষমতায় যদি থাকতো তাহলে এই ছেলেকেই বা এমন করতে পারলো না কেন, আর আমরাও তো ওনার থেকে অনেক উপকার পেলাম, হ্যাঁ ওনার কথাগুলা মিনছে বা ইয়াগুলা। তো আসলে এটা দ্বিধাদ্বন্দ্ব হয় এবং হইচই লেগে পড়ে আর কি। তো ওখানের মধ্যে আবার দুইপক্ষ হয়ে যায়, এক পক্ষ বলে যায় বাবা আসলে এই লোকটা আসলে ভুয়া, দান্দাবাজি করছে, এই ছেলে ঠিক আছে, আবার আরেক পক্ষ বলে যায় না উনি ভুয়া না, এটা ইয়া করো না, তোমার এসব ইয়া করিও না, কথা মতো। তো পরিস্থিতি যখন একটু ঘোলাটি হয়ে যায় তখন ওই যে ওনার মামা দাঁড়ায় আর কি, দাঁড়ায় বলে যে সবাই দাঁড়া চুপ করো, কেউ কোনো কথা বলিও না, এটা এখানেই শেষ, তোমার যে যার মতো করে বাড়ি যাও, হ্যাঁ, এবং বাবাকে বলে যে আপনি এখানে থাকেন। তো যাক, তো পরে সবাই বাসায় চলে আসে, বাসায় চলে আসার পরে মানে ভাগ্নাকে বলে যে মামা তুমি এটা কেন করতে গেলো, এটা কি তোমার করার দরকার ছিল? বলে যে মামা আসলে দেখো আমি তোমাদের, তোমার যে ভুলের মধ্যে ছিল সে মুখোশটা আমি তোমাদের খুলে দিলাম। তো যাক, তো পরের দিন সকালে সবাই যখন ওই তাঁবুতে যায়, সকালে বলতে সবাই তো আসলে মানে কাজে যায়, তো দুপুরে ওনাকে যে খাবার দিয়ে আসতো আর কি একটা ছেলে, সে খাবার নিয়ে যায়, যাওয়ার পর দেখা যায় ওই তাঁবুতে আসলে কেউ নেই, কেউ নেই। তখন ওই ছেলে দৌড়ায় আসে আর কি, গ্রামবাসীকে বলে যে দেখো সাধক তো নয়, সাধক তো চলে গিয়েছে। তো তখন আসলে দুই পক্ষ হয়ে যায়, এক পক্ষ বলে যে দেখছ ওই ছেলেটাই ঠিক আছে, বাবা এই ছেলে আগন্তুক আসলে খুবই ভুয়া ফেক, সে চলে গিয়েছে। আরেকজন বলে যে না আসলে তাকে অপমান করা হয়েছে, এভাবে অপমান করা ঠিক না, এটা এটা উচিত হয় নাই, এই আগন্তুক ওনার ভাগনা, উনি এই কাজটা করতে গেল কারণ উনি অপমান করেছে, আমরা কি আসলে উপকার পাইনি ওনার থেকে? তো এরকমই হতে মানে কানা ঘেঁষা যখন হয় তো গ্রামবাসী একটু হই হল্লা তৈরি হতো, তখন মামা করে কি বুঝতে পেরে ওনার ভাগনাকে বলে যে ভাগনি তুমি শহরে চলে যাও। তো ভাগনি শহরে চলে যায়, চলে যাওয়ার পরে তিনি তার মধ্যে লেখাপড়া শুরু করে। তো এই মানে ওখান থেকে আসার এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে ছেলেটা মানে মাঝরাতে সে তো ঘুমায় রুমের মধ্যে একা ঘুমায়, তো হঠাৎ একটা সাউন্ড শোনার পরে তার ঘুমটা ভেঙে যায়। তো ওর নাম ছিল, ভাগনের নাম ছিল রিয়াদ। তো বলছে রিয়াদ, এই রিয়াদ শুনতে পাচ্ছ? তো ওর হঠাৎ করে মানে এরকম সাউন্ডটা শোনার পরে তার মানে হঠাৎ করে জেগে ওঠে আর কি, জেগে ওঠার পরে যখন সাউন্ডটা শুনে সে চারদিকে তাকায়, দেখেছে কেউ নেই। তো বলতেছে রিয়াদ, এই রিয়াদ। তো বলতেছে কে? বলছে কে তুমি? বলে আমাকে চিনো নাই? আমাকে চিনে যাচ্ছে না, দেখো তো আমার কণ্ঠটা তোমার মনে পড়ে কিনা রিয়াদ। তো বলতেছে যে তুমি কে, তোমার আমি চিনতে পারছি, আর তুমি কোথায়, কোথার থেকে কথা বলছো? বলে আমি তো তোমার পেটের ভিতরে। তখন সে একটু অবাক হয়েছে, আমার পেটের ভিতরে মানে? তখন সে বলে যে এগুলা কে তুমি, কে তাড়াতাড়ি বলে, এইসব ফাও পেঁচানো আমার সাথে পারিও না, আমার পেটের ভিতরে তুমি কেমনে গেলা, তুমি কে মানুষ না কি? বলে যে আমি সেই আগন্তুক যাকে তুমি অপমান করেছ, আমি কিন্তু এখন তোমার পেটের ভিতরে। বলে তুমি ফাজলামি করো আমার সাথে? বলে ঠিক আছে দেখ, আমি এখন তোর পেটে এমন জোরে লাথি মারবো যে তুই ব্যথায় থাকতে পারবি না। এটা বলার সাথে সাথে মানে ছেলেটা বলছে যে আমার পেটে এমন জোরে ব্যথা অনুভব হয় যে কেউ মনে হয় আসলে ভিতর থেকে আমাকে সব জোরে লাথি মারছে, এবং সে চিৎকার দিয়ে মানে এমন জোরে চিৎকার দিয়ে তার বাবা মা সব চলে আসে, কি হয়েছে কি হয়েছে চিল্লাচ্ছে, কারণ বলো বাবা আমার পেটে খুব ব্যথা করছে, আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, অসম্ভব জ্বালাপনা করছে। তো ওরা বললো যে কি ব্যাপার, একটা হঠাৎ করে পেটে এরকম ব্যথা করার কারণটা কি বা কে? তো বলছে কে মনে হয় আমার পেটে জোরে লাথি মেরেছে বাবা, আমি বুঝতে পারছি না, এবং একটা আওয়াজ আমি শুনেছি, একটা বোঝা যে আমি তো পেটের ভিতরে এরকম টাইপের। তো ওরাও একটু অবাক হয়ে যাবে, কি শুনছে না হইলো, আবার কি হইলো। তখন বলছে বাবা আমি মানে অনেক ব্যথা করছে, আমি থাকতে পারছি না। তখন ওকে দ্রুত মেডিকেলে নেওয়া হয় আর কি। মেডিকেলে নেওয়া হওয়ার পরে ডাক্তাররা তার ট্রিটমেন্ট করে আর কি। ট্রিটমেন্ট করার পরে রিপোর্ট টিপোর্ট দেখে দেখে যে রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে না। তো ধরা না পড়ার পরে সে আসলে এরকম কিছু ওষুধ রেখে দেয়। ডাক্তার বললো যে আসলে কি হয়েছে। তো বল কি হয়েছে জানি না, হঠাৎ করে আমাদের ছেলে বলছে তার পেটে খুব ব্যথা, এবং কি বলে তার সাথে কে রাতে কথা বলছে, এবং সেই ব্যক্তিটা নাকি বলে তার পেটের ভিতরে। তো বলছে যে সে মনে হয় একটু মানসিকভাবে আপসেট, তাকে আমি কিছু ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো খাওয়ান আবার ঠিক হয়ে যাবে, একদম সমস্যা নেই। তো ওষুধ চলতে থাকে, ওষুধ কমপ্লিট করা অবস্থায় সে খুব সুস্থ সুস্থ থাকে, তার কোনো সমস্যা হয় না। তো কিন্তু তার শরীর আস্তে আস্তে শুকায়, মানে শুকায় যেতে শুরু করে আর কি। সে ঠিক মতো খেতে পারে না, অমনোযোগী, মেজাজ খিটখিটে হয়ে থাকে। হ্যাঁ, তো ফ্যামিলিও বুঝতে পারছে যে তার ভিতরে একটা পরিবর্তন আসছে। তখন সে তারাও একটু চিন্তায় পড়ে গেছে যে কি হলো আসলে, এরকম কেন হচ্ছে তাদের ছেলে, ভালো ছেলে, ঠিক মতো লেখাপড়া করতে, খাওয়া দাওয়া করতে শুকায় যাচ্ছে। তো এরকম যাওয়ার পর ওষুধ ঠিক যতদিন ওষুধ চলছে ততদিন সে একদম মানে স্বাভাবিকভাবে সুস্থ ছিল, মানে ওই অসুস্থতা তো রয়ে আছে, বাট ওরকম কোনো কিছু হয়নি, ব্যথা ভালো। তো ওষুধ শেষ হওয়ার পরে আবার হঠাৎ একদিন সে মাঝ রাতে ঘুমাচ্ছে, আবার তাকে ডাক দিল, ও তার নাম ধরলো রিয়াদ, এ রিয়াদ, রিয়াদ। তখন তার ঘুম আবার ভেঙে যায়, যখন ঘুম যখন ভেঙে যায় সে আবার উঠে যায়। উঠে যাওয়ার পরে সে দেখে যে রুমের মধ্যে কেউ নেই, কিন্তু তাকে ডাকছে, বলছে কে কে ডাকছো, বলে চিনিস নাই আমাকে, আমি তো ওই আগন্তুক যাকে তুই তুই না বলেছিলি আমি ভুয়া, দেখ আমি এখন তোকে আরো ডিস্টার্ব করবো। বলে আমি এখন কোথায় জানিস, বলে আমি এখন তোর মস্তিষ্কের ভিতরে, বলে তোর মাথা আমি এখন এমন জোরে কামড় দিব তুই মাথা ব্যথায় থাকতে পারবি না। এটা বলার সাথে সাথে তার মাথায় মানে এমন জোরে কামড় দেয় জিনিসটা, সে বলে যে আমি আবার এত ব্যথা অনুভব করিস, আবার চিল্লান দেয় মাথা ধরে। চিল্লান দেওয়ার সাথে সাথে তার ফ্যামিলির লোকজন আবার চলে আসে, কিলু কি হয়েছে কিছু, বলে মা আমার খুব প্রচুর মাথা ব্যথা করতেছে, আমার মাথায় কে যেন জোরে কামড় দিয়েছে, আমি সহ্য করতে পারছি না। তো এই কথা শুনে আসলে তাদের পরিবার আরো আপসেট হয়ে যায় কি ব্যাপার, মাথা ব্যথা, মাথায় কামড় দিচ্ছে, কে মাথায় কামড় দিবে, আবার কি হলো, ছেলেকে আসলে সাইকো হয়ে গেল কিনা, তারা খুব টেনশন করে গেল। তখন তারা দ্রুত হাসপাতালে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখালো, দেখানোর পর ডাক্তার সিটি স্ক্যান দিল, বিভিন্ন টেস্ট করালো, যে বলল যে না আসলে আপনাদের ছেলে তো তেমন কোনো কিছুই না, সে তো একদম সুস্থই আছে, তাহলে সমস্যাটা কি তা। তো বলে যে আসলে আমরাও তো জানি না সমস্যা কি, সে একবার এর আগে একবার বলল যে পেটে প্রচুর ব্যথা, পেটে ভিতরে কেউ তাকে লাথি মেরেছে, আজকে বলতো তার মাথার ভিতরে কে যেন কামড় দিয়েছে, একটু উদ্ভুত কথা বলছে। বলছে না আসলে এরকম উদ্ভুত কথা বলার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না, আমি তার তো রিপোর্ট সব ভালো। তো বলছে তাকে একটা সাইকোলজিস্ট দেখা। তো সাইকোলজিস্ট দেখা, সাইকোলজিস্ট দেখার পরে তাকে কিছু ওষুধ দেয়, ওষুধগুলো কন্টিনিউ করতে বলে, এবং ওষুধগুলো কন্টিনিউ করার পর সে কিছুদিন সুস্থ থাকে। সুস্থ থাকার পরে এবার মানে সে আবার এরকম কিছুদিন যাওয়ার পরে আবারও সেম মাঝরাতে ঘুমাচ্ছে, ডাক শুনতে পারে, শুনতে পাওয়ার পরে আবারও বলে রিয়াদ, এরিয়া। সে উঠে, ওঠার পরে বলে কে কে তুমি, কে কে তুমি আমার সাথে এমন করতেছো। তখন বলে যে আমি কে, তুই চিনিস নি আমাকে, এভাবে অপমান করলি, তুই বললি না যে আমি ঝিনের সন্তান না, তাহলে এবার দেখ আমি এখন তোর কানের ভিতরে, এবার তোর কানে আমি এমন কষ্ট দিব তুই সহ্য করতে পারবি না। তো এটা বলার সাথে সাথে তার কানে মানে বলতেছে যে গরম সিসা ঢেলে দিলে যেরকম ব্যথা ওরকম ব্যথা, আবার চিৎকার দিয়ে উঠে, ওঠার পরে বলে যে মা আমার কানের ভিতরে কে জানি কথা বলতেছে, এবং কানের ভিতরে গরম সিসা ঢেলে দিচ্ছে, আমার খুব ব্যথা করতেছে। তো এগুলো শোনার পর তার ফ্যামিলি আর একটু অবাক হয়ে যায় যে ছেলে এগুলো আসলে কি বলছে, ভালো ছেলে নিয়মিত খাওয়া দাওয়া করতে এখন এগুলো কি বলতেছে, তাকে তো পাঠাইলাম গ্রামে বেড়াতে যাওয়ার জন্য, সেখান থেকে এসে কি হইলো, তো আসলে বুঝতে পারে না, তোকে আবার হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার ডাক্তার আবার বলে যে আপনাদের ছেলে আসলে তেমন কোনো কিছু নেই, ও মানসিক রোগীতে রূপান্তরিত হয়েছে, ওকে আপনি সাইকোলজিস্ট দেখেন, কারণ আমাদের রিপোর্টে কোনো ধরা মানে কোনো কিছুই ধরা পড়ছে না। তো পরে ছেলেকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল, তখন মা আবার মামাকে ওনার ভাইকে কল দেয় আর কি, যে রিয়াদের আসলে কি হয়েছে, এরকম কেন করতেছে সে এই বিষয়ে। তখন মামা বলে যে আসলে আপা কিছু মনে করিস না, এরকম তো একটা ঘটনা ঘটছিল আমাদের এখানে কিছুদিন আগে, একটা আগন্তুক সাধু বাবা আসছিল, তো ওই ছেলেটা নিজেকে ঝিনের সন্তান বলে দাবি করে, তো এখন ওটা নিয়ে আসলে আমারও ভুল হয়েছে, তাকে বলাটা উচিত হয়নি, তাকে বলেছি, কিন্তু তোর ছেলে সে তো সায়েন্স নিয়ে পড়ে, ইন্টারে পড়ছে, সে আসলে আমাদেরকে যুক্তি দিয়েছিল যে এগুলো আসলে সব ফেক,
এটা নিয়ে তর্ক হয় এবং সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ওই ছেলের কাছে গিয়ে তোর ছেলে সরাসরি ওকে অপমান করেছে আর কি। তো অপমান করার ফলে তো গ্রামবাসীর মধ্যে এটা নিয়েও অনেক দ্বন্দ্ব তৈরি হয়েছে, দুইটা গ্রুপ, এক পক্ষ তো ছেলের পক্ষে ছিল, আরেক পক্ষ তো ছেলেকে মারতে চেয়েছে যে কেন এরকম করা হয়েছে, এবং ওই আগন্তুকটাকে আমরা পাচ্ছি না, হ্যাঁ কোথায় চলে গেল, তো আমরাও তাকে তোর ছেলেকে পাঠিয়ে দিলাম এই আর কি। তো এটা শোনার পরে তারাও আসলে একটু ভয় পেয়ে যায় যে আসলে কি হলো বা এটা কি বলে। তখন তারা করে কি, একজন ওদের একটা মানে দূরে একটা হুজুর আছে, পরিচিত হুজুর, সেই হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুরের কাছে নিয়ে যায় রুকায়া করার জন্য। তো হুজুরের কাছে যায়, হুজুরের কাছে যাওয়ার পর হুজুর দেখে আর কি, দেখাশোনা করার পরে হুজুর মানে বলা যাচ্ছে ঠিক আছে এটা আমি একটু দেখি, তাকে রুকিয়া করবো। তো করার পর হুজুরদের যে রুকিয়ার ডাস্টিনটা সে নিয়মগুলো সে পালন করে ওই নিয়মিত, দেখে যে আসলে কোনো লাভ হচ্ছে না। তখন লাভ যখন হচ্ছে না, তখন হুজুর ওর মা বাবাকে ডাকে, ডাকার পরে বলে যে আপা ছেলে আসলে কোথায় গিয়েছিল বা কি হয়েছে আমাকে একটু বলেন। তো বলতেছে যে আসলে আমরা তো জানি না, মামার বাড়িতে গিয়েছিল, ওখানে নাকি বলে এরকম একটা ঘটনা ঘটেছে, আগন্তুক ছিল ছেলে, ওর সাথে উনি খুব তর্ক বিতর্ক করে আর কি, এবং ওকে খুব অপমান করে, এবং ওই ছেলেটা নাকি বলে খুব অপমান বোধ করে আর কি। তো বলতেছে আসলে দেখেন আমি তো এত বছর ধরে রুকিয়া করাচ্ছি, ওনাকে ও যে জিন দ্বারা পজিটিভ হয়েছে আমার মনে হয় না ওকে আমি পারবো, ওকে আমি পারবো না, ওকে যদি সম্ভব হয় আমার উস্তাদের কাছে নিয়ে যান। তো উস্তাদের কাছে নিয়ে যান। তো বললো যে ভাই কি করা যায়, উস্তাদ কে কোথায় পাবো, বলে যে আমার উস্তাদ তো আদমি শরীফের দিকে থাকে, ওখানে থাকে, উনি খুব সিনিয়র হুজুর, ওনার কাছে নিয়ে যান, আমি বলে দিচ্ছি ওনাকে। তো তখন উনি বলে দেয়, বলে দেওয়ার পরে ওই হুজুরের কাছে ওরা যায় আর কি। তো হুজুরের কাছে ডেট দেয় যা, মানে হুজুরের ডেট পাওয়াটা খুব কষ্ট, তো উনিও বিভিন্ন জায়গায় যায় এরকম রুকিয়া করা। তো ঘটনা শোনার পর উনি একটা ডেট দেন, ডেট দেওয়ার পরে উনি ওই ছেলের কাছে নিয়ে মানে ওনার কাছে ওই ছেলেকে, ওনাদের ছেলেকে নিয়ে যায় আর কি। নিয়ে যাওয়ার পর উনি সুন্দর করে রুকিয়া করে সোলা টোলা আপনাকে ফুল দিয়ে ফুল দেওয়ার পর উনি বলতেছে যে আমি তোর ছেলেকে নিয়ে একটু সাধনা করবো, তো একটু বসে। তো উনি রুমে গেল, রুমে যাওয়ার পরে 20-25 মিনিট পরে বের হলো, বের হওয়ার পরে বললো যে দেখ তোর ছেলের সাথে আসলে যেটা হয়েছে এটা খুবই খারাপ একটা বিষয়, এটা উচিত হয় না, আর তোর ছেলেও মানে বেয়াদবি করছে, এটা হতো না যদি এই ধরনের কোনো কিছু না হয়তো এটা হতো না, তবে যেহেতু হচ্ছে সে মানে ওরা খুব ভালো কিন্তু খুব পাওয়ারফুল, তো এখন তাকে আমার কাছে রাখতে হবে, আমি তাকে 10-15 দিনের মতো আমি তা আমার কাছে থাকতে হবে, আমি ওভাবে ট্রিটমেন্ট করবো তাকে, তাহলে সে সুস্থ হবে। তখন ওরা বলে কোনো উপায় না দেখে মা বাবা রাজি হয়ে অবশ্যই থাকলে থাকবে। তো থাকে, থাকবার হুজুর করে ওকে নিয়মিত রুকিয়া করায় এবং বিভিন্ন ভেষজ ওষুধ তাকে খাওয়ায়, বিভিন্ন ইয়া করে রুকিয়া করার পরে সে ছেলেটা আসলে সুস্থ হয়। 14 দিন পরে, 14 দিন লাগে না, 10-12 দিনের মধ্যে সে সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরে ফ্যামিলিকে বলে যে আপনাদের ছেলে এখন সুস্থ। তো ওই ছেলে আসলে বললাম না সে তো একটু মানে চঞ্চল টাইপে, সে তো এগুলো বিশ্বাস করে না। তখন সে ওই হুজুরকে বলে যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বলে আচ্ছা ঠিক আছে, বলে যে আসলে আমি তো জিনভূত বিশ্বাস করি না, কিন্তু এটা কে আসলে? তো ও বলতেছে যে তুমি দেখো বাবা, তুমি তো জিনভূত বিশ্বাস করো না, কিন্তু হ্যাঁ ঠিক আছে, তুমি যেহেতু আধুনিক যুগের ছেলে, লেখাপড়া করো, মানে সায়েন্সে পড়ো, তোমাদের কাছে এগুলো জানা, কিন্তু বাবা এসব নিয়ে বাড়াবাড়ি করিও না, তোমাকে যে ধরছে সে কিন্তু খুব শক্তিশালী প্রভাবশালী একটা জিন, এবং ওরা খুব ভালো, কিন্তু ওরা রেগে গেলে খুব ইয়া হয়ে যায় আর কি। আর ওর বয়সও খুব একটা বেশি না, তরুণ যুবক তকবগে, এজন্য ওর রাগ কন্ট্রোল করতে পারে না, যার কারণে সে তোমাকে নানানভাবে এই কষ্টগুলো দিয়েছে। তখন ছেলেটা বলে যে ঠিক আছে, সে যদি জিনই হয় তাহলে আমি তাকে বা কিভাবে দেখতে পেলাম, বা জিনদেরকে তো দেখা যায় না, ভূত তো দেখা যায় না, সে কিভাবে আসলো এবং মানুষের মতো কথা বলতেছে, রক্তাক্ত মানুষের মতো দেখা যাচ্ছে, তো এটা কিভাবে? তখন হুজুরটা হাসি দিয়ে বলে যে হ্যাঁ তুমি খুব সুন্দর এবং যুক্তিগত একটা কথা বলছো, তো এটা ব্যাখ্যাটা হচ্ছে দেখো সে যে জিন ওরকম না, সে জিন ওর মানুষ বলে কিভাবে, বলে যে দেখো তার যে বাবা ছিল ওই বাবা একজন খুব ধার্মিক মানুষ ছিলেন, এবং উনি সম্ভবত মসজিদের মুয়াজ্জিন ছিলেন আজান দিতে, এবং ওই লোকের আজান শোনার পরে একটা মহিলা জিন, জানি যাকে আমরা পরী বলি বা তোমার পরী বলি, পরী বলা হয়, তো মহিলা জিন সে খুব আকৃষ্ট হয় আর কি। তো আকৃষ্ট হওয়ার পরে ওই পরীটা তোমার বাবা ওর বাবার কাছে মানে ওই লোকটার কাছে আসে আর কি, ওই ছেলের বাবার কাছে আসে, আসার পরে তাকে মানে প্রস্তাব দেয় আর কি বিয়ে করবে। তো তার বাবাও আসলে একটু অবাক হয়, ওই ছেলের বাবা যে আমার কাছে পরী আসছে এরকম ভালো দেখতেই, তখন তারা বিবাহ বন্ধন আবদ্ধ হয় এবং ওভাবে সংসার করে এবং ওই সংসারের মধ্যে তাদের এই সন্তানটা হয়। তো যেহেতু এটা জিন আর পরি, অর্থাৎ আগুন, মানে আমাদের ভাষায়, ধর্মের ভাষায় জিন আগুনের তৈরি, আগুন আর মানুষের যে একটা সংমিশ্রণ, সেই সংমিশ্রণে আসলে সে মানুষের মতোই জন্মগ্রহণ করেছে, কিন্তু তার মার যে প্রভাবটা, যে পাওয়ারটা বা যে ক্ষমতা, সেটা সে অর্জন করেছে। এবং আমি তোমাকে আগেও বলেছি যে ওরা খুব ভালো মানুষ, কিন্তু ওরা রেগে গেলে আসলে নিজেদের রাগটা কন্ট্রোল করতে পারে না। তো তুমি যে ওদিন ওকে ওভাবে কথা বলেছো, অপমান করেছো, সে কারণে এটা হয়েছে। এবং ওদিনই চাইলে সে তোমাকে ক্ষতি করতে পারত, কিন্তু সে তোমার ক্ষতি করে নাই, কিন্তু পরবর্তীতে সে তার ওই যে রাগ বা ইগোটা রাখতে পারেনি বলে সে তোমার সাথে এগুলো করেছে। তো বাবা, এগুলো নিয়ে আসলে ইয়া করিও না, নিয়মিত নামাজ কালাম পড়ো। আর যেহেতু তুমি মুসলিম পরিবারের ছেলে, তোমাদেরকে জিন বলে আছে, এটা কোরআনেও বলা আছে, তোমাকে এটা বিশ্বাস করতে হবে আর কি। তো যাই হোক, পরে ওই ছেলের সাথে আর কিছু হয় নাই এবং পরবর্তীতে সে স্বাভাবিক হয়ে যায়। তো এটা ছিল আসলে আসলে ঘটনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে আর সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং অনেক লম্বা সময় নিয়ে আমাদের ঘটনা শোনানোর জন্য। এবং লাস্ট যে ঘটনাটা শোনালেন সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের, এবং সেই দেশের এই ঘটনাটি আসলে আমি বিশ্বাস করি আমার মতো আরো অনেকেই পছন্দ করবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে আবারও আমরা চাইবো খুব দ্রুত, আমরা আজকে জানতেই পারলাম যে আপনার কাছে আরো একটা স্টোরি আছে, সুতরাং খুব দ্রুত আপনার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি আপনি
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের দিনটা খুবই স্মরণীয় একটা দিন হবে, যে এত বছর পর আপনার সাথে দেখা হলো। সো রাসেল ভাই, আমাকে দেখা, মানে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ ভুট ডট কমের সকল লিসেনারদেরকে, যারা আসলে এই গল্পগুলো শুনে বা আমাদেরকে অনুপ্রাণিত করে আমরাও উৎসাহ পাই। দর্শকরাই আমাদের প্রাণ, তো দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভুট ডট কম শুনবেন, এবং ভুট ডট কম কিন্তু এখন ওয়েবসাইটও বের হয়েছে, সেখানে চাইলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং প্রিমিয়াম শোগুলো আপনারা শুনতে পারবেন নাম মাত্র মূল্যে। এবং এই ভালোবাসা ছড়িয়ে যাক, আপনারাও ভুট ডট কমের সাথে যুক্ত হন, এবং কি ধরনের ঘটনা ভালো লাগে বা কি এক্সপেকটেশন করতে চান সেটিও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর আসলে ইসার সাথে আমার আজকে সেই 17-র পরে দেখা হলো, কিন্তু দেখাটা হলো একদম অন্য জায়গায়। তখন যেখানে দেখা হয়েছিল সেখানে নয়, একেবারে অন্য জায়গায়, আমাদের নিজস্ব স্টুডিওতে। ইসা, আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, শুনলেন আমাদেরকে। আমরা আবারও ফিরে আসবো খুব দ্রুত, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভুত ডট কমের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.